আসসালামু আলাইকুম। দ্য মুসলিম গ্লাস পডকাস্টের ফোর্থ এপিসোডে আমি তানভীর হোস্ট হিসেবে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আমার সাথে বরাবরের মতো কো-হোস্ট হিসেবে আছে আশিক। আর আমাদের আজকের গেস্ট, আমরা আগেই ফেসবুকে অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে আমাদের গেস্ট হচ্ছেন আজকের শেখ আবদুল্লাহ মাহমুদ ভাই। উনি হচ্ছেন বাংলাদেশের, আচ্ছা ওনার পরিচয় যাওয়ার আগে আগে আরও একজনের সাথে পরিচয় করে দিই, যিনি গতবার ছিলেন আগের পর্বগুলোতে, তিনি হচ্ছেন মাহবুব ভাই। আচ্ছা, তো আবদুল্লাহ মাহমুদ ভাই কেমন আছেন?
আলহামদুলিল্লাহ, ভালো আছি। কেমন আছেন?
আচ্ছা, আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো। শায়েককে পরিচয় করিয়ে দেওয়ার আগে যে টপিকের উপরে আমরা ওনাকে আসলে আজকে ইনভাইট করলাম, সেই টপিকের উপরে কিছু কথা বলে রাখা ভালো। শায়েক যে বিষয়টা নিয়ে কাজ শুরু করেছেন, এইটা এমন একটা টপিক বা এমন একটা সাবজেক্ট যেটা আসলে আরো অনেক আগে আমাদের শুরু করা দরকার ছিল, এরকম একটা কাজ। সো স্পেশালি এইটা অনেকদিন ধরে আমরা আমাদের এমন একটা জিনিস, এমন একটা প্রবলেম, ম্যাজিকের সমস্যাটা বা জিনের সমস্যাটা, যে লং টাইম ধরে আমরা সাফার করতেছি, অনেক ভাই বোন সাফার করতেছে, কিন্তু সবাই জানে, কিন্তু কোনো একটা স্টেপ নেওয়া হচ্ছিল না যে আসলে এই ব্যাপারে আরো অর্গানাইজড ওয়েতে বা আরো গুছিয়ে একটা মানে কাজ করা, যেখানে শুধু মানুষের ট্রিটমেন্ট হবে না বরং মানুষ সচেতন হবে জিনিসটার ব্যাপারে। বিকজ এটা এমন একটা জিনিস, এটার ব্যাপারে আমাদের ইগনোরেন্স চরম মাত্রায়, ব্ল্যাক ম্যাজিক এবং জিনের যে বিষয়টা,
জি
প্লাস এটার ট্রিটমেন্টটা একেবারে বলা চলে যে একেবারে রং একটা ওয়েতে চলে গেছে। বিকজ যে রুকিয়া শারাইয়া যেটা, সেইটার সম্বন্ধে আমাদের জ্ঞান একেবারে কম, আমরা আসলে ভুল মানুষের কাছে যাচ্ছি। বেসিক্যালি আমরা এখন বাসে, পাবলিক ট্রান্সপোর্টে দেয়ালে, প্লাস এখন নাকি টিভিতে পর্যন্ত অ্যাড আসতেছে এই যে বিভিন্ন এই ধরনের রুকিয়ার সলিউশন হিসেবে, বাট মোস্ট অফ দেম আর ফলস বা অ্যাকচুয়ালি করাপ্টেড বা রং ওয়েতে ট্রিটমেন্ট গুলো করে। তো এই জন্য শেখ আব্দুল মাহমুদ তোমার ডাকলাম, বিকজ
পরিস্থিতি এমন আছে যে কেউ যখন জিজ্ঞেস করে যে শরীয়ত সম্মত পদ্ধতি কি বা কার কাছে যাওয়া যায়, তখন সাজেস্ট করার মতো কাউকে পায় না বা কোনো মিডিয়া পায় না যে এখানে যান, এত রেয়ার
এটা লাস্ট কয়েক বছর ধরে আমি পার্সোনালি অনেক ফেস করছি, অনেক কেস রেফার করার জন্য একজন দুজনকে আমি চিন্তাম রাখি, কিন্তু দেখা যাচ্ছে উনি এত ব্যস্ত, সময় দিতে পারতেছেন না। আর আলহামদুলিল্লাহ শেখ আব্দুল মাহমুদের ইয়েটা, যে অ্যাপ্রোচটা, এটা মাচ মোর ইনশাল্লাহ বেনিফিটিং, বিকজ উনি ফেসবুকে একটা গ্রুপ খুলেছেন, সেখানে মানুষ প্রবলেম গুলো একটার পর একটা পোস্ট করতে পারে, প্লাস উনি রুকিয়া সেন্টার খুলেছেন, বাংলাদেশ রুকিয়া সেন্টার। আমি আই থিঙ্ক আপনি ডিরেক্টর, তাই না? এইটার একটা নতুন একটা ডাইমেনশন আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ। তো এইটার ব্যাপারে আজকে আমরা মিলে আমরা কথা বলবো যে আসলে প্রবলেমটা কি, প্রবলেমটা ডায়াগনোসিস কি, প্রবলেমটা ট্রিটমেন্ট কি, এবং প্রবলেমটার ব্যাপারে আমাদের যে রং পারসেপশন বা রং নলেজ, আমরা জিনিসটাকে যে ভুল হবে এতদিন বুঝে আসছি, বেসিক্যালি এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো এই পডকাস্ট। এই বিষয়ে পডকাস্ট আসলে অনেকগুলো এপিসোড করা যাবে আই থিঙ্ক, কারণ এইটার ব্যাপারে ইগনোরেন্সটার অনেক ডিপ আমাদের, অনেক গভীরে আমাদের অজ্ঞানতাটা। সো আমরা চেষ্টা করবো যতটুক মানুষদেরকে জানানো যায় এই বিষয়ে, ইনশাল্লাহ আব্দুল মাহমুদ ভাইয়ের কাছ থেকে সরাসরি শুনলে আমরা আশা করি যে আমাদের ভাই বোনেরা সবাই খুব উপকৃত হবে এবং বাকিদেরকেও রেফার করতে পারবে এই বিষয়গুলোতে। ওকে, আলহামদুলিল্লাহ। সো এখন প্রথম যে প্রশ্নটা আসলে আমার মাথায় আসে ফার্স্টে ম্যাজিক নিয়ে, যে ম্যাজিকের ইস্যুতে আমরা ফার্স্টে না যাই, এভাবেই যাই বিষয়টা, এরকম যে আমাদের বর্তমান টাইম কথাটা আসলে এভাবে আসে যে সায়েন্স অ্যান্ড টেকনোলজির সময়, রাইট? আমরা এখন সবকিছু ভেরিফাই করতে পারি, প্রুফ করতে পারি সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট করে। তো এই কারণে একটা পারসেপশন অনেকে এভাবে বলে যে জিন টিন এগুলো আসলে ভুয়া, ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক এগুলো হচ্ছে তোমাদের পুরোনো আমলের ওই যে কথাবার্তা, তোমরা বুঝতো না। সো এখন সবকিছু একটা সায়েন্টিফিক এক্সপ্লেনেশন আছে। এখন অনেকে কিন্তু ইভেন মুসলিম স্কলারদের মধ্যে, আপনি হয়তো জানেন কিনা, কেউ কেউ একটা সার্টেন একটা গ্রুপ যারা এটাকে কাইন্ড অফ অস্বীকার করে, তারা অনেকে বলে যে ম্যাজিক আসলে নাই বা ম্যাজিক আসলে রিয়েল কিছু না, ম্যাজিক আসলে এটা জাস্ট একটা সাইকোলজিক্যাল প্রবলেম, এটা একটা হিস্টেরিয়ার মতো যেটা বলে। আসলে অ্যাকচুয়াল অবস্থানটা কি, আমাদের স্কলাররা, আমাদের সালাফরা, আমাদের যারা আলেমরা, এই ব্যাপারে আসলে কি বলেন যে ম্যাজিকটা আসলে কি এবং এটাকে অ্যাকচুয়ালি এক্সিস্ট করে কিনা, কোরআন সুন্নার ব্যাপারে আন্ডারস্ট্যান্ডিংটা ওনারা কিভাবে বুঝতে পেরেছেন?
জাদুর অস্বীকার করার বিষয়টা, জাদুর অস্বীকার করার বিষয়টা মানে শুধু বর্তমানেই না, বর্তমান সময়ে যারা অস্বীকার করছে ব্যাপারটা এরকম না, পূর্বে মুতাজিলারাও অস্বীকার করতো, তারা বলতো যে জাদুটা শুধুই চোখের ধাঁধা, বাস্তবতার উপর জাদুর কোনো কমন ইফেক্ট নাই, তারা মানে ব্যাপারটা অস্বীকার করতো। সেটা কথা, তারা জিন যে মানুষকে আসর করে এই বিষয়টা অস্বীকার করতো। তো কিন্তু মানে জাদুর বিষয়টা মূলত মানে জাদু বিষয়টা এত স্পষ্ট ভাবে কোরআন হাদিসে আছে যে মানে বদনজর আর জিনের চেয়ে জাদুর বিষয়গুলো কোরআনে বেশি স্পষ্ট আছে। তো
সো এক হিসাবে বলতে গেলে মোটামুটি এটা আমাদের আকিদার পার্ট, জিন এবং জাদুতে বিশ্বাস করা।
জি অবশ্যই, জিনের অস্তিত্ব বিশ্বাস করা যেমন আমাদের আকিদার পার্ট, জাদুর অস্তিত্ব বিশ্বাস করা আমাদের আকিদারি পার্ট। উদাহরণস্বরূপ সুরা বাকার কোরআন অনেক জায়গাতে আছে, আমি সম্ভবত প্রায় 40টার মতন আয়াত পাইছিলাম যেখানে জাদুর কথা আছে।
সূরা বাকারার ওই যে ওই আয়াতটা মানে সবচেয়ে বেশি আলেমরা ইউজ করে,
হ্যাঁ
আপনার লাস্টের দিকে একটা আয়াত
হ্যাঁ
আছে যে যারা সুদ খায় ওদের এক্সাম্পল হচ্ছে
এটা
তাদের মতো,
জিনের,
ওটা না?
এটা জিনের ক্ষেত্রে, এটা জিনের ক্ষেত্রে,
আচ্ছা আচ্ছা,
জিনের আর জাদুর ক্ষেত্রে যে আয়াতটা ব্যবহার করা হয় মানে প্রমাণ, জাদুর প্রমাণ সবচেয়ে বেশি যেটা
ওই যে
ক্লিয়ারলি যে
সূরা
আয়াতে
বাকারার
আসছে সেটা
102
হচ্ছে
নম্বর আয়াতটা,
102 নং আয়াতে, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না আশ-শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাসা আস-সিহর। এই আয়াতে বলছেন যে সুলাইমান কুফরি করে, প্রথমে বলছেন যে তারা সে শাস্ত্রের অনুকরণ
অনুসরণ
করত,
করে।
সে শাস্ত্র অনুসরণ করত যা শয়তানরা সুলাইমান আলাইহিস সালামের শাসন আমলে, সুলাইমান আলাইহিস সালামের রাজত্বকালে চর্চা করত, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না আশ-শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাসা আস-সিহর। সুলাইমান কুফরি করেনি, কুফরি শয়তানরাই করছে, তারা মানুষকে জাদু শিক্ষা দিত। তো এখানে বিষয়টা হচ্ছে যে জাদুর যদি অস্তিত্বই না থাকতো তাহলে কিন্তু তারা জাদু শিক্ষা দেওয়ার মানে কোনো প্রশ্ন আসতো না, তাই না? মানে এর দ্বারা এটা
এখানে
হচ্ছে মেইনলি এটা।
এখানে আরেকটা ব্যাপার মনে হয়, আমরা আমাদের আমরা ডিফেন্ড যারা কাফের, যারা অ্যাকচুয়ালি ইসলাম বিশ্বাস করে না, তারা তো বদার করে না যে জিন আছে নাকি নাই, বাট আমরা মুসলিমরা এখানে মনে হয় এই বিষয়টা আমাদের রেফার করা উচিত যে গায়েব বলে একটা বিষয় আছে, কারণ অ্যাকচুয়ালি জিন
হ্যাঁ
বা ম্যাজিক পুরো বিষয়টা কিন্তু গায়েবের সাথে রিলেটেড, রাইট? কারণ আমরা
হ্যাঁ
কিন্তু
হ্যাঁ
এটা চোখের সামনে দেখতেছি না।
হ্যাঁ এই মুসলমান হওয়ার ক্ষেত্রে কিন্তু মানে এটা কিন্তু বড় বিষয় যে কোরআনের শুরুতে আল্লাহ তাআলা মানে মুসলমানদের জন্য যখন মুসলমানদের উদ্দেশ্য করে যখন শুরু করছেন তখন ওখানে মানে কোরআনে কিন্তু আল্লাহ শুরুতেই বলছেন যে আল্লাহ ইউমিনুনা বিল গায়ব, সূরা বাকারার শুরুতেই
হ্যাঁ
আল্লাহ আল্লাহ তাআলা বলছেন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব। তো এখন মানে গায়েবে বিশ্বাস করা এটা তো আমাদের ইমানের অংশ, সুতরাং আল্লাহ আল্লাহ রসুল যা বলছেন সেটা চোখে দেখি না দেখি সেটা আমাদেরকে মেনে নিতে হবে। তো জাদুর ব্যাপারটা প্রথমত এরকম যে যদি বলেন যে কেন বিশ্বাস করব, প্রথম কথা বলবো যে কোরআনে আছে হাদিসে আছে তাই বিশ্বাস করেন। এরপর বিষয় হচ্ছে যে যারা আল্লাহর অস্তিত্ব স্বীকার করেন না অথবা মানে ধর্ম মানে না কাফিররা, তাদের মধ্যে তারা যদি জাদু অস্বীকার করে তাদের ব্যাপারে মানে স্বাভাবিক আমার মত হচ্ছে যে তাদেরকে, যারা আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে না, যারা বিশ্বের সৃষ্টিকর্তার অস্তিত্ব বিশ্বাস করে না, তাদেরকে এখন জোর করে জাদু বা জিন বিশ্বাস করানো কিছুটা সময় অপচয় বলা যায়। তো এখানে একটা বিষয় হচ্ছে যে ব্যাপারটা কিন্তু এমন না যে যারা মানে সবকিছু সায়েন্স সায়েন্স করে চোখে দেখি না বিশ্বাস করি না, তারা সবকিছু চোখে দেখেই বিশ্বাস করে, ব্যাপারটা কিন্তু এমন না। চুম্বকের ক্ষেত্রে বলবো, চুম্বকের ক্ষেত্রে বলেন দুটা পাথর মানে স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে দুটা পাথর কিন্তু একটা আরেকটাকে আকর্ষণ করছে, লোহাকে আকর্ষণ করছে, কিন্তু মানে তার মধ্যে যে কিছু আছে স্বাভাবিক চোখের দেখা কিন্তু বোঝা যাচ্ছে না, ঠিক না?
জি,
চুম্বকের শক্তিটা ইনভিজিবল। এছাড়া এখন তো আরো মানে এখন তো আরো ইয়া হয়েছে, ইনফ্রারেড আছে, যা ইনফ্রারেড তো মানে স্বাভাবিক চোখের দেখায় দেখা যায় না, তো বুঝতে হলে
না আমি এক্সাম্পল দিই, মনে করেন যে একটা কাফের হোক মুসলিম হোক, এই যুগের হোক আগের যুগের হোক, হ্যাঁ বলে মানুষ যে আমি আমার মাকে ভালোবাসি, তুমি যে ভালোবাসো ভালোবাসাটা তুমি দেখাও, আই মিন এই জিনিসটা আমরা ভালোবাসাটা প্রকাশ করি, ভালোবাসাটা কিন্তু প্রেজেন্ট করে সবসময় আমরা প্রকাশ করে দেখাচ্ছি কথা বলে, সুন্দর কথা দিয়ে, সুন্দর গিফট দিয়ে, কখনো চোখের পানি দিয়ে, বাট এটাই বলে যে ভিতরে কিছু একটা আছে। তো অতটা আসলে এটা খুব হাস্যকর হয়ে যায় যখন কেউ বলে যে জাদু তো দেখা যায় না, জিন তো দেখা যায় না, দেখা যায় না মানে তার কোনো ইফেক্ট নাই। আমরা কিন্তু কোরআন হাদিস আছে বলে অবশ্যই ফার্স্ট মানবো, আর সত্যি বলতে এটার ইফেক্ট কিন্তু
তো সবাই
দেখা যায়।
দেখছে বাস্তবতা।
হ্যাঁ আচ্ছা, তো ভাই আপনি যেটা বললেন যে কোরআন যে আটা বলেন যে সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেনি, সো বেসিক্যালি ব্ল্যাক ম্যাজিকের সাথে যারা ম্যাজিশিয়ান তারা কিন্তু একটা লিঙ্ক করে সুলাইমান আলাইহিস সালামের, কাইন্ড অফ। তো
হ্যাঁ
আমি যেটা জানি যে আল্লাহ তাআলা ওই জিনিসটাকে এখানে রিফিউট করতেছে যে ওয়ামা কাফারা সুলাইমান, সুলাইমান কুফরি করেনি। সো অ্যাকচুয়ালি ব্ল্যাক ম্যাজিকের হিস্ট্রিটাকে, আর একই আয়াতে কিন্তু আল্লাহ তাআলা বলছে যে ইউ আল্লিমুন আন-নাস, যে তারা হচ্ছে মানুষকে শিখায়, কাইন্ড অফ একটা ইলম, যেটা ইলমটা অপকারী
শিখানো যায়, কাউকে শিখানো যায়,
শাস্ত্র। হ্যাঁ
হ্যাঁ
এখন এই যে শাস্ত্রটা মনে করেন এই যে একটা মেকা, এটা একটা অ্যাপ্লাই করা, অ্যাপ্লাই করার মতো একটা জিনিস, একটা অ্যাপ্লাইড সায়েন্স যদি বলেছে, এই জিনিসটা মানুষ শিখলো কোত্থেকে? মানুষের মধ্যে এই প্র্যাকটিসটা যে এটা করলে এটা হবে, একটা মানুষের প্রাইভেট একটা মনে করেন সে ম্যাজিশিয়ানরা যেটা টিপিক্যালি করে যে একটা কাপড়ের টুকরো নিয়ে কিছুটা করলো, কোরআনের আয়াত উল্টা করে লিখলো, কোরআনের আয়াত উল্টা করে লিখলে বা এটার উপরে যে নাপাক জিনিস ফেলে যে তারা যে কাজ, এই যে পুরা জিনিসটা যে তারা করে, এই ইলমটা তারা কোত্থেকে পাইছে আসলে, মানে এটার হিস্ট্রি অরিজিনটা কোথায়?
জাদুর মানে যে শুরু হয়েছে, জাদু কবে থেকে শুরু হয়েছে তা মানে এখনো পরিষ্কার না, মানে আমিও এখনো কুল কিনারা পাইনি। একদম প্রথম জামানার নবী, শুরুর দিককার নবী আদম আলাহ ইসলামের পরে কিছুদিন পরে সালেহ আলাহ ইসলামের, সম্ভবত উনার ব্যাপারেও কোরআনে আছে যে উনার কওমরা উনাকে জাদুকর হওয়ার অপবাদ। সম্ভবত সালেহ আলাহ ইসলাম অত মানে তিনি তো একদম মানে মানব সভ্যতার শুরুর দিককার নবী, তাই না? মানে এরকম নবীদেরকেও অপবাদ দিয়েছে যে, তার মানে মানে এই এই ঘটনাগুলো যখন দেখি কোরআনে, তখন আমার মনে হয় যে সম্ভবত পৃথিবীতে মানুষরা বসবাস করার আগে তো জিনরা শয়তানরা বসবাস করতো, তো সম্ভবত তখন থেকে জাদুর চর্চা চলে, আমার কাছে এটাই মনে হয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে জাদুর মানে মানে কয়েক কয়েক প্রকারের জাদু তো, একটা হচ্ছে যে মন্ত্র আবৃত্তি করা বা এরকম কিছু, আর আরেকটা প্রকার হচ্ছে যে অকাল্টিজম বলা যায় যেটাকে, পৃথিবীর গুপ্ত রহস্য বা এরকম কিছু, যে এই শব্দটা 7 বার বললে কারোর সামনে গিয়ে সে তোমার অনুগত হয়ে যাবে, তো এগুলো কিছুটা মানুষের পূর্ব অভিজ্ঞতা থেকে আসছে, আর কিছুটা শয়তান যেহেতু মানুষকে সর্বক্ষণ পর্যবেক্ষণ করে, আরো মানে শয়তানের কাছ থেকে শয়তানি সোজা কথা, তো মানে সব সবকিছু যখন খেয়াল করে তখন কিছু কিছু ওই শয়তানরা মানুষদের শিখাইছে। তো তো আমি বলবো যে জাদুর জাদু শিক্ষার যে জাদুর জ্ঞানটা মেইনলি শয়তানদের কাছ থেকে আসছে।
আচ্ছা এখন মানে তার মানে
তাহলে এখানে ওই ফেরেশতা দুইজনের ভূমিকাটা কি, হারুত মারুত দুই ফেরেশতার বিষয়টা?
হারুত মারুতের বিষয়টা ব্যাপারটা এরকম যে ওই মানে সব মুফাসসিরিন কিরাম, ইবনে কাসির বলেন অথবা মারিফুল কোরআনে বলেন, সবগুলোতে ব্যাপারটা এরকম আসছে যে ওই সময়, আচ্ছা এখানে একটা বিষয় ক্লিয়ার করি আমি, হারুত মারুতের ঘটনা কিন্তু সুলাইমান আলাইহিস সালামের সময়ের না, মানে এই আয়াতটা পড়তে গিয়ে মানে মানুষ মনে করে যে এই সুলাইমান আলাইহিস সালামের সময় হারুত মারুত আসছিল। হারুত মারুত সম্ভবত সুলাইমান আলাইহিস সালামের একটু আগের, অথবা হারুত মারুতের সময় এই জাদুর বিষয়টা নিয়ে বেশি আলোচনা হয়েছিল। আর হারুত আর মারুতের ঘটনাটা সুলাইমান আলাইহিস সালামের আগে হওয়ার কারণ আমি কয়েকটা বলি। একটা হচ্ছে যে ওমা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিল হারুত ও মারুত, যা নাজিল হয়েছিল ব্যাবিলনে হারুত মারুতের মানে দুই ফেরেশতা হারুত মারুতের উপর। তো ব্যাবিলনিয়নের যে সভ্যতা এটা তো সুলাইমান আলাইহিস সালামের আগের, প্রথম বিষয়টা। দ্বিতীয়ত হচ্ছে মানে এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে সুলাইমান আলাইহিস সালামের সময় শয়তানরা মানুষকে সেটা শিক্ষা দিত যা হারুত মারুতদের উপর নাজিল হয়েছিল, তার মানে বোঝা যাচ্ছে হারুত মারুতদের উপর আগে নাজিল হয়েছিল, শয়তানরা মানুষদেরকে এটা পরে শিক্ষা দিত, ঠিক আছে? এই দুটা বিষয়। তো হারুত মারুতের ঘটনাটা এরকম যে ওই সময়ে মানে ওই সময়ে যারা যারা নবী ছিল ও তাদের মুজিজাটা আর হচ্ছে মানে জাদুকরদের জাদু, এই বিষয়টা মানুষদের মাঝে একটা মানে ধোঁয়াশা বা এটা মানে কনফিউশন জাতীয় কিছু একটা ছড়াই গেছিল। তো আল্লাহ তাআলা এটা ক্লিয়ার করার জন্য এই বিষয়টা, তো তখন দুজন ফেরেশতাকে পাঠিয়েছিলেন যে তোমরা যাও। তো ফেরেশতারা মানুষদের ক্রিয়া করতো আর কি, বলতো যে এ জাদু এভাবে এভাবে করে, এই জাদুর নিয়ম, এই জাদুর নিয়মে এরকম যদি দেখো তাহলে বুঝবা যে এটা জাদু, আর যদি এরকম হয় মানে ওনারা মানুষের সামনে ক্লিয়ারলি বলতো আর কি, যে জাদু নিয়ম কারণও বলতো কি মানে সবকিছু বিস্তারিত বলতো এবং বলতো যে এদিকে বেঁচে থাকো।
বিষয়টা কি মনে হয় এরকম ছিল কিনা ভাই, যে শয়তান জাদু করতো মানুষ কনফিউজ ছিল যে আসলে কি হচ্ছে, ফেরেশতাকে মনে হয় এই কারণে পাঠানো হয়েছিল যে ক্লারিফাই করার জন্য, দেখো এটা
জাদু আর মুজিজা, হ্যাঁ জাদু আর মুজিজা এক না?
হ্যাঁ আমি এটা শুনছিলাম, আমি জানি না এটা এটাই রাইট এক্সপ্লেনেশন ব্যাপার,
মানে তার মুফাসসিরিন এরকম বলছে মানে ফেরেশতাদেরকে জন্য পাঠানো হয়েছিল যে মানুষ যেন জাদুকরদেরকে দেখে নবী মনে না করে, তাদেরকে দেখে ওলি মনে না করে। এখন তো জাদুকর মানে কেতাবিজ দেখতেছে আমার তো ওলি আল্লাহ টাইপের কিছু মনে করা হয়, তো মানে মেনলি এই জন্য পাঠানো হয়েছিল যে জাদুকরদেরকে যেন মানুষ মানে আল্লাহ প্রেরিত মনে না করে, নবী মনে না করে, তাদের জাদু শক্তিকে যেন গায়বী শক্তি বা কুদরতি শক্তি মনে না করে, মুজিজা মনে না করে, মানে জাদু আর মুজিজার পার্থক্য বা ক্লিয়ার করার এই বিষয়টা পরিষ্কার করার জন্য মেনলি মুসলিম এরকম বলছে।
আচ্ছা এই জাদু আর মুজিজার পার্থক্য এটা আসলে আমরা কিভাবে বুঝবো, মানে এখন যদিও মুজিজা আসলে নাই, বিকজ কোনো নবী নাই কোনো
কারামত বলতে পারেন, কারামত
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 কারামত হ্যাঁ।
এক্ষেত্রে দেখতে হবে মানে মানুষটা কিরকম, যার থেকে বিষয়টা প্রকাশ পাচ্ছে সে কিরকম, সে যদি তার কাজকাম যদি তার কাজকর্ম যদি সার্বিক অবস্থা যদি তার কথাবার্তা যদি শরীয়তের মুয়াফিক মনে হয়, এটা এটা প্রথম ক্রাইটেরিয়া যে তার কাজকর্ম আমল আখলাক ইবাদত কেমন, এটা একটা বিষয়। দ্বিতীয়ত দেখতে হবে যে সে যে কাজগুলো করছে সেটা মানে কি পদ্ধতিতে অনুষ্ঠিত পদ্ধতিতে কাজগুলো করছে। এক্ষেত্রে সম্ভবত তাফসীরে তাবারিতে পড়ছিলাম যে জাদুকর যদি বলে মানে দাবি করে যে আমি এটা এটা মুজিজা বা এটা কারামত বা এরকম যদি দাবি করে জাদুকর, তাহলে সেটা জাদু আর কাজ করে না, তার সম্ভবত আমি তাফসীরে তাবারিতে পড়ছিলাম অথবা মারিফি করে না পড়ছিলাম। তো এটা একটা পয়েন্ট,
হ্যাঁ
এটা একটা পয়েন্ট হতে পারে যে জাদুকরকে জিজ্ঞেস করে যে আপনি এটা করতেছেন এটা কি সই পন্থায় করতেছেন, আপনি তাবিজ লিখতেছেন এটা কি সই পন্থায় করতেছেন। সে যদি দাবি করে যে না আমি এটা সই পন্থায় করতেছি, আমি দেখছি অনেক কবিরা বৌদ্ধদের কাছে গেলে জিজ্ঞেস করা হয় আপনি এটাকে ঠিকভাবে করতেছেন, এটা কি শরীয়ত সম্মত, বলে না এটা আমি মক শাস্ত্র বা ওরকম জাদু টাদু হ্যান ত্যান কুফরি দিয়ে করতেছি, ওরা স্বীকার করে, সাধারণ সাধারণ তো স্বীকার করে। তাহলে এটা একটা পয়েন্ট হতে পারে। দ্বিতীয় পয়েন্ট আর কি বলছিলেন,
আমার কাছে মনে হয় যে আপনার জেনারেলি আমি এটা অবশ্য আমার মাথা থেকে আসলাম শিওর না ঠিক আছে, কিন্তু আপনি বলতে পারবেন কারামত জিনিসটা ভালো, ভালো কোনো উদ্দেশ্য হবে, সে হয়তো সাধারণত আল্লাহর কোনো বান্দাকে আল্লাহ হেল্প করার জন্য কারামতটা দেখাচ্ছে বা সামথিং। জাদু খারাপ আমার হিসাবে এটা, কারণ জাদু করে ভালো কাজ করা যায় কিনা আমি এটা নিয়ে একটা কোশ্চেন আছে আপনার কাছে, যে এটা পরে করবো দাঁড়ান, বাট আমার কাছে মনে হয় জাদুটা আসলে ভালো কোনো কিছু আনে আমি আমি শুনি নাই, দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয় যে এটা এটা দিয়ে আমরা বুঝতে পারবো যে কারামতটা হচ্ছে আল্লাহর কোনো বান্দাকে সাহায্য করার জন্য শয়তানের বিরুদ্ধে বা শত্রুর বিরুদ্ধে, জাদুটা আসলে ক্ষতি করে জাদুর মধ্যে ভালো কিছু
পারে। যে যখন জাদু করা হচ্ছে তখন কোরআন তিলাওয়াত করা অথবা আজান দেয়া, আজান দেওয়া হলে বা কোরআন তিলাওয়াত করা হলে তখন ওখানে জাদু তো সাধারণত শয়তানের সাহায্যে করা হয়, সেটা থেকে শয়তান পালায়। তো মানে এটা একটা পয়েন্ট হতে পারে যে জাদু যখন করছে বা ওরকম তার উপর বলতেছে যে সে অনেক বড় আল্লাহর ওলি আসে ভর করছে এরকম। হ্যাঁ দেখা যায় যে অনেক কবিরাজের উপর আসে জিন আসে, তো বলে যে জিনটা অনেক অনেক বড় আল্লাহর ওলি, সে মানুষদেরকে তাবিজ করে লিখে দেয়। তো এক্ষেত্রে মানে মানে আল্লাহর ওলি না শয়তানের ওলি বুঝার একটা মানে সুন্দর সিস্টেম হচ্ছে যে তার কাছে আজান দিতে শুরু করা অথবা শয়তান থেকে আশ্রয় চাওয়া, যেরকম আউযুবিল্লাহ আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা এরকম কিছু পড়া, তাহলে যদি মানে শয়তানের ওলি হয় তাহলে এর প্রভাবে পালাবে অথবা চিল্লা উঠবে বা অজ্ঞান হয়ে যাবে বা এরকম কিছু একটা এটা ইফেক্ট হবে।
আচ্ছা
কারামতের ক্ষেত্রে এরকম কোন বিষয় থাকে কি যে মানে আল্লাহর যে নেক বান্দা কারামত দেখায় সে ইচ্ছাকৃত ভাবে সেটা পারে না, যে তার অনিচ্ছায় সেটা প্রকাশ হয়ে যায়, এরকম কোন বিষয় কি আছে নাকি সে ইচ্ছাকৃত হয়ে করতে পারে যে সে বলল এখন এটা হোক এরকম হলো, সে তার ইচ্ছায় হয় নাকি অনিচ্ছায় হয়ে যায়?
সাধারণত কারামতের যাদের মানে যাদের থেকে কারামত প্রকাশ পায় সাধারণত তারা ইচ্ছাকৃত ভাবে বা আমভাবে মানুষকে ডাইকে ডাইকে কারামত দেখায় না, যেরকম নবীদের ক্ষেত্রে ওনারা ডাইকে ডাইকে মুজিজা দেখাইতেন না। আর কারামত ব্যাপারটা মূলত এরকম যে ক্ষেত্র বিশেষে যখন মানুষ অপারগ হয়ে যাচ্ছে তখন আল্লাহ তাআলা গায়বী ভাবে বা বিশেষভাবে সহায়তা করতেছে, কারামত ব্যাপারটা সাধারণত এরকমই। কিন্তু যারা জাদুকর টাদু করে তো মানুষদেরকে ডাইকে ডাইকে রাস্তার মধ্যে ডাইকে বসে ইয়া দেখে অথবা চেম্বার খুলে বসে অথবা
এখন একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনার বেসিক্যালি তিনটা জিনিস আছে আমি যেটা জানি, একটা হলো যে সেহের বা ম্যাজিক, একটা হচ্ছে জিন ধরা, একটা হচ্ছে আইন। হ্যাঁ এখন যেহেতু এই ইলমটা শয়তানের কাছ থেকে আসছে, আইন মানে বদনজর, হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা একটা ব্যাপার ক্লিয়ার করে আমাদের লিসেনার ভাই বোন যারা আছেন, সেটা হলো আমরা বলি ওঝা একটা ওয়ার্ড বলি রাইট, যে ঝাড়ফুঁক করে। এখন আমি শায়েককে ওঝা হিসেবে পরিচয় দিতে চাই না ইচ্ছা করে, কারণ ওঝা শব্দটা শুনলেই একটা নেগেটিভ একটা কনোটেশন আসে, বিকজ মোস্ট অফ দ্য ওঝা আমাদের এগুলো করাপ্টেড। সো আমরা শায়েককে পরিচয় দিব রাকি হিসেবে, উনি একজন রাকি যিনি রুকিয়া করে, রুকিয়া মানে হচ্ছে ঝাড়ফুঁক। ঝাড়ফুঁক শব্দটা আমি ইচ্ছা করে বলতেছি না, লেটস চেঞ্জ দ্য ট্রেন্ড, আমরা ঝাড়ফুঁক না বলে বলবো রুকিয়া, আর যিনি রুকিয়া করে তাকে রাখি, কারণ এই এই ওয়ার্ডটা মনে হইলো আর কি যে এই করাপ্টেড অসত্য লোকটা পুরোটা মানে খেয়ে ফেলছে এই
ওয়ার্ড। হ্যাঁ আসলে ওয়ার্ডটা ইয়া হয়ে গেছে মানে হাইজ্যাক হয়ে গেছে, এক প্রকার
হাইজ্যাক হয়ে গেছে, কারণ হাইজ্যাক হয়ে গেছে। তো আমরা রাখি বলবো এবং ইনশাআল্লাহ রুকিয়া বলবো, এই বেটার হবে।
জি এটাই
আচ্ছা, তো আমি যে কোশ্চেনটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, যেহেতু শয়তানের কাছ থেকে একটা ইলম আসতেছে এখন ম্যাজিকের
জি
ক্ষেত্রে,
হ্যাঁ
তার মানে জিনের সাথে একটা কানেকশন আছে রাইট, মানে
জি
জিন ইনভলভ থাকে ম্যাজিকের ক্ষেত্রে, তো
হ্যাঁ সাধারণত জিন ইনভলভ,
জিন ধরলে তো মানে জিন ধরলোই, জিন শরীর ভিতর ঢুকে পড়লো বা সামথিং,
হ্যাঁ
তিনটা জিনিস সেটা ম্যাজিক বা সেহের বা ব্ল্যাক ব্ল্যাক ম্যাজিক কালো জাদু যেটা বলি সেটা, দুই নম্বর হচ্ছে জিনে ধরা, তিন নম্বর হচ্ছে আইন বা বদনজর, এই তিনটার মধ্যে আসলে ডিফারেন্সটা কি, এগুলোর মধ্যে কি জিন ইনভলভ থাকে কিনা, মানে মূল পার্থক্যটা কি তিনটা জিনিসের মধ্যে?
বদনজর থেকে আমরা শুরু করতে পারি। বদনজর ব্যাপারটা এরকম যে বদনজর সম্ভবত ইদানিং আজকাল বিজ্ঞানও স্বীকার করছে যে কারো মানুষের মধ্যে, কারো মানুষের, কারো মনে নেগেটিভ বা পজিটিভ ফিলিংস কোনো জিনিস নষ্ট করে দিতে পারে, সেটা সম্ভবত আজকালকার মানে বিজ্ঞানীরাও কেউ কোনো কিছু স্বীকার করছে। তো সম্ভবত শামসুল আরিফিন ভাইয়ের ডাবল স্ট্যান্ডার্ডের শামসুল আরিফিন ভাইয়ের একটা লেখার মতো পড়ছিলাম যে আজকালকার বিজ্ঞানীরাও স্বীকার করছে যে মানুষের নেগেটিভ বা পজিটিভ ফিলিংস এটা কোনো বস্তুর উপর ইফেক্ট ফেলতে পারে। তো বদনজর ব্যাপারটা এরকম যে মানুষ কোনো কিছু দেখছে বা কোনো কিছু শুনছে, শোনার পর তখন ওনার মধ্যে মানে এটাকে বলা যায় অজুব, অজুব বা আশ্চর্য হওয়া, অনেক অনেক আশ্চর্য হয়েছে অথবা অনেক মানে খুব বেশি পছন্দ হয়েছে অথবা বলতে পারেন যে খুব হিংসা লাগছে, এই সাধারণত এই তিনটা ক্ষেত্রেই সাধারণত বদনজর মানে এই জিনিসটা ইফেক্ট করে। তো এটা কিভাবে হয় আল্লাহ মালুম। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ বলছেন যে মানে যদিও বলা হয় এটা নজর, কিন্তু অন্ধ মানুষের নজরও লাগে। তো মানে
আর মানে এটা কাইন্ড অফ আসলে মনের একটা ফিলিং,
মনের একটা, মনের একটা ইফেক্ট, আত্মার ইফেক্ট, আত্মার প্রভাব বলা যায় এটাকে। আর এখানে একটা মজার বিষয় হচ্ছে যে মানুষের বদনজর লাগে, জিনের বদনজর লাগে, মানে রসুল ইয়া আছে এটা সম্ভবত আবুদুল শরীফ রসুল্লাহ আলাইহিস সালাম পূর্বে জিন এবং মানুষের বদনজর থেকে আশ্রয় চেয়ে দোয়া করতেন, পরে যখন সুরাত ফালাক নাস নাজির হলো তখন সুরাত সাল্লাহ আলাইহিস সালাম ভাবে দোয়া করার পরে সুরাত ফালাক নাস শুরু করলেন, সুরাত ফালাক নাস দিয়ে দোয়া করা শুরু করলেন। তো বদনজরটা এরকম যে ওই আত্মার ইফেক্ট বলতে পারেন, অথবা দূর থেকে দেখে খুব জেলাস হয়েছে, খুব আশ্চর্য হয়েছে, এর দ্বারা প্রভাবিত হয় জিনিসটা, সেটা মানুষ হোক, পশু পাখি হোক, অথবা এমনি সাধারণ কোনো বস্তু হোক, এর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে, এটা হচ্ছে বদনজর। আর জিন, জিনের আসর ব্যাপারটা এরকম হতে পারে যে জিনের আসর কয়েক প্রকার আছে। একটা হচ্ছে শরীরের কোনো একটা অঙ্গে ঢুকে আছে, জাস্ট পায়ের মধ্যে, মানুষের পায়ের মধ্যে ঢুকে আছে, এটা হতে পারে যে মানুষ জিনটা মানুষের পায়ের মধ্যে ঢুকে আছে এই জন্য তার অঙ্গটা অচল হয়ে আছে। মানে এর দলিল স্বাভাবিকভাবে বলা যায় যে অনেক দলিল আছে, বুখারী শরীফে একটা হাদিস আছে যেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন শয়তান মানুষের রগে রগে চলাচল করে, ইন্না শাইতানে ইয়াজরিল ইনসান মাজরাল দাম, মানে মানুষের রক্ত যেভাবে চলাচল করে সাথে মানুষের মাঝে সেভাবে চলাচল করতে পারে। তো তো মানুষের পায়ের মধ্যে তো অনেক রগই আছে, অনেক রক্ত চলাচলের জায়গা আছে, তো সাধারণ এভাবে এক যে কোনো একটা অঙ্গে ঢুকে, অঙ্গ সাধারণত এরকম এভাবে পজিশন যারা হয় যদি পায়ে ঢুকে তাহলে পাটা প্রচুর ব্যথা হয়ে থাকে অথবা পা অচল হয়ে থাকে, এরকম হয়ে থাকে। আর আরেকভাবে আসর হয় সেটা হচ্ছে যে ড্রেনে ঢুকে থাকে, সেখান থেকে ইমোশন কন্ট্রোল করে, যখন ইচ্ছা রাগায় দেয়, যখন ইচ্ছা মানে পাগলের মতন দৌড়ানো শুরু করে, মানে ইমোশনটা কন্ট্রোল করে। আর ব্রেনের উপর মানে স্ট্রেট ব্রেনে ঢুকে থাকার ক্ষেত্রে এক্ষেত্রে মাঝে মধ্যে এটা এটা মানে ফুল বডি পজিশনে রূপ নিতে পায়, মানে মানে যেটা তৃতীয় উপকার যে মানুষ সাধারণভাবে আমরা যেটাকে জিন ধরা বলি, যে পুরো শরীর জিন ধরে আসছে, জিন হাত নড়াচ্ছে, জিন কথা বলতেছে, এটা আর কি। তো জিন ধরা তিন প্রকারই। তো এখন হচ্ছে জিনের যদি শরীয়তের দৃষ্টিতে বলা হয় যে জিন ধরছে আর প্রমাণ কি, তাহলে এটা যথেষ্ট প্রমাণ আছে, কোরআনে আছে, হাদিসে আছে। যেমন কোরআনে আছে আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমু আল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমু আল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস, যারা সুদ খায়, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা, তারা মানে এমনভাবে দাঁড়াবে কোরআন কিয়ামতের দিন, কোরআন কিয়ামতের দিন এমনভাবে দাঁড়াবে যে শয়তান তাদেরকে আসর করে পাগল বানায় দিয়েছে। ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস, মাসুন অর্থ মানে ভর করা, মাসুস শয়তান, মাসুল জিন, অর্থাৎ হচ্ছে শয়তান ভর করা, জিন ভর করা। তো কোরআনে আছে এই বিষয়টা। তো হাদিস তো আছে, হাদিস একাধিক হাদিস আছে যে একজন বাচ্চা কোনো বাচ্চাকে নিয়ে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠে বাচ্চা পিঠে থাবা দিয়ে বলছে উখরুজ আদু আল্লাহ, হে আল্লাহ শত্রু বের হ। তো তো এরকম অনেক সাহাবি আছে যে বলছে, এক সাহাবি আছে উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু আনহুর ঘটনা, তো উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে আমি নামাজ পড়তে দাঁড়াই, তোমার কি যেন হয় সামনে কি যেন চলে আসে আর আমি ভুলে যেতাম কি নামাজ পড়ছে, আমার মানে আমার ঠিক থাকে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছে, বলছে যাক আর শেফান, তখন কাছে ডাকছে, ডাকার পর তখন বুকে থাবা দিছে, বলছে ওহ জাদু আল্লাহ আনা রসুল্লাহ, যে আল্লাহ শত্রু বের হয় আমি আল্লাহ রসুল বলছি। তো তখন মানে তিনবার করছে এটা, তারপরে ভালো হয়ে গেছে উনি। তো মানে যে আল্লাহ শত্রুকে বের হতে বলতেছে, তার মানে তো মানে ভিতরে কি একজন আছে, নইলে তো বের হতে বলবে না, তাই না?
ওইটা নিয়ে একটা মজার একটা ইয়ে পড়ছিলাম, একটা ওই যে আহমদ ইবনে হাম্বল রহিমাল্লাহর সময় উনি কোন একটা মেয়ের উপরে জিন ভর করছিল, তো উনি তখন রুকিয়া করছে এবং বলছে বের হ বের হ, তো বের হয়ে চলে গেছে শয়তানটা জিনটা। অনেক বছর পর উনি তো তখন আহমদ ইবনে হাম্বল মারা গেছে, তখন আবার আসছে জিন ভর করছে, তখন আরেকজন স্কলার আসছে, তখন উনিও ঠিক আহমদ ইবনে হাম্বলের মতো বলতেছিল তুই বের হ, তুই বের হ, তখন বলছিল আহমদ ইবনে হাম্বল তো মারা গেছে, মিন্স আমি তোমাকে ভয় পাই না, আমি আহমদ ইবনে হাম্বলকে ভয় পাই না। আচ্ছা যাক, আমাদের টপিকে চলে যাই, যে হ্যাঁ আপনি বলছিলেন জিন ধরা বিষয় আর কি।
জিন ধরা বিষয়টা এটা গেল। তো জিন ধরা বিষয়ে প্রথমত জিন ধরার বিষয়টা স্বীকার করানোর পূর্বে আসে জিনের অস্তিত্ব স্বীকার করা। এখন কেউ যদি বলে যে জিনের অস্তিত্ব স্বীকার করি, হ্যাঁ কোরআনে আছে সূরা জিন, একটা সূরা আছে জিন আছে, রাসূলুল্লাহ আলাইহিস কাছে কোরআন শুনতো, রাসূলুল্লাহ আলাইহিস জিনদের কাছে দাওয়াত নিয়ে গেছেন, ঠিক আছে হ্যাঁ স্বীকার করি, কিন্তু মানে ইদানিং দেখছি মাদ্রাসার ছাত্রদের মধ্যেও কেউ কেউ নাকি মানে সহপাঠীদের মধ্যে কাউকে কাউকে দেখছি যে না এটা কিভাবে হয় মানি না হ্যান ত্যান এ জাতীয়।
আমরা এটা মনে হয় যে মডার্নিজমের এফেক্ট, ওই যে সেই গায়েবকে অস্বীকার করার একটা প্রবণতা, সবকিছুকে চোখে দেখতে চাওয়ার একটা প্রবণতা, এখান থেকে মনে জিনিসটা
এখান থেকে আসছে।
হ্যাঁ আচ্ছা, আমার এটা ছিল যে হ্যাঁ বল।
এখন বিষয় হচ্ছে যে মানে যদি আমরা বলি যে গায়েবে বিশ্বাস করি, আল্লাহর কথা বিশ্বাস করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বিশ্বাস করি, তাহলে এখন যেহেতু কোরআন হাদিসে আছে সুতরাং এটা মেনে নেওয়াটাই মানে কর্তব্য হবে, যেহেতু আমরা গায়েবে বিশ্বাস করি, রাসূলুল্লাহ আলাইহিস কথা বিশ্বাস করি, সুতরাং এটা মেনে নেওয়াটাই আমাদের কর্তব্য হবে।
আচ্ছা ভাই, এখানে তো বোধহয় বিপরীত একটা এক্সট্রিম আছে, যে একটা গ্রুপ হচ্ছে মানে জিন দেখতে পায় না তাই স্বীকার করবে না, আরেকটা গ্রুপ হচ্ছে মানে জিনের ব্যাপারে এক্সাজারেটেড ধারণা রাখে, যে আলাউদ্দিনের চেরাগ ঘষা দিলে জিন বের হয়ে আসে, আল্লাহর মতো সর্বশক্তি মানে যা চায় তার কাছে তাই পাওয়া যায়, স্বাস্থ্যসম্মত পায়খানা বাদায় দেয়, মানে যা চাওয়া হয় তার কাছে তাই পাওয়া যায়, মানে জিনটা কি আসলেই এরকম?
না, এটা আসলে মূলত ওই গল্প উপন্যাস থেকে আসলে এই চলে আসছে, এই রাক্ষস খক্ষস জিনের গল্প শুনে শুনে ওখান থেকে প্রচার হয়ে গেছে, আসলে ভুল ধারণা। বরং মানে জিনদের চেয়ে মানুষরা আলা সম্মানিত, এই জন্যই তো তাদেরকে জিনদের বলা হয়েছিল যে মানুষদেরকে সিজদা করতে, তাই না? এটা একটা বিষয়। দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে যে সুলেমান আলাইহিস সালামের ঘটনাটা খেয়াল করতে পারে, যে সুলেমান আলাইহিস সালাম বলছিল তার পরিষদ বর্গকে তিনি বিয়ারশিহা কাবলা আইন তুনি মুসলিমিন, তারা মানে আমাদের কাছে আত্মসমর্পণ করতে আসার আগেই তার সিংহাসনটা কে নিয়ে আসতে পারবে। তো তখন ওখানে একজন ইফ্রিত বলছিল, এটা কোরআনের এই ঘটনা, কলা ইফ্রিত মিনাল জিন্নি আনা আতিকা বিহি কাবলা আন তাকুমা মিন মাকাম, আপনি যেখানে বসে আছেন এখান থেকে উঠে দাঁড়ানোর আগেই আমি তার সিংহাসনটা নিয়ে আসতে পারবো। তো মানে খেয়াল করেন যে ইফ্রিতরা হচ্ছে জিনদের মধ্যে একটা জাতির নাম হচ্ছে ইফ্রিত, অনেক বড় দৈত্য জাতীয় বা অনেক শক্তিশালী, তারা ইফ্রিতরা উঠতে পারে। তো এটা জালালুদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির বইয়ে আছে, আর এছাড়াও মানে বেশ কয়েকজন স্কলার বই মানে জিনদের জাতির প্রকারগুলো পাবেন। তো ইফ্রিত জিনটা বলছিল যে আপনি এখান থেকে উঠার আগেই আমি নিতে পারবো। তো আরেকজন বলছে কি, আরেকজনের কথা বলছে আল্লাহ তাআলা এখানে, কল আল্লাহ ইয়াং দা হইল কিতাব, একজন বলল যার কাছে কিতাবের জ্ঞান ছিল, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তরফুক, মানে আপনি চোখে পলক ফেলার আগে, আপনি এই যে চোখে পলক ফেলতেছেন জাস্ট এটা শোনার ব্যাপার, বলছে আপনি চোখের পলক ফেলার আগে আমি সিংহাসনটা নিয়ে আসতে পারবো। খেয়াল করেন মানে তার বৈশিষ্ট্যটা, তারা শুধু বলছেন যে তার কাছে কিতাবের জ্ঞান ছিল, সেই ফ্রিত না, সে অনেক বড় শক্তিশালী জিন না, তো জাস্ট সে একজন তার কাছে কিতাবের এলম ছিল। তারপরে বলছেন কি আল্লাহ, ফালাম মারো আহ মুস্তাকির অনাইন্দা কালে হাজাম ফাতে রব্বি, তারপর বলছেন সুলেমান যখন তার সামনে দেখলো সিংহাসনটা, সে বললো এটা আমার আল্লাহর অনুগ্রহ হয়েছে, আমার রবের অনুগ্রহ হয়েছে। তো মানে সে শুধু বলছে যে আনবো, চলে আসছে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে জিন জিনের চেয়ে মানুষের শক্তি তো বেশি দেখা গেল এখানে, তাই না? আয়াতের মানে এই ঘটনায় দেখতে পাচ্ছি। তো তবে যেটাই হোক, মানুষের শক্তি হোক জিনের শক্তি হোক, এটা আল্লাহর দেওয়ার শক্তি। আর আচ্ছা, এখানে একটা মজার বিষয় হচ্ছে যে যদি আমি বলি যে পাখি উঠতে পারে, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি স্বাভাবিক বলবেন যে হ্যাঁ ঠিক আছে পাখি উঠতে পারে, স্বাভাবিক, কি হয়েছে? অথবা যদি বলি যে মাছ পানির মধ্যে থাকে, পানির মধ্যে দিয়ে বছর পর বছর থাকে, পানিতে বাস করে, সে আপনার কাছে স্বাভাবিক মনে হবে। এখন কিন্তু আমি যদি বলি যে জিন উঠতে পারে, জিন পানির মধ্যেও থাকে, আপনার কাছে মনে হবো অথবা মানে রাত্রে দুঃস্বপ্ন দেখা শুরু হতে পারে, আমাদের কাছে মানে বিষয়টা স্বাভাবিক ভাবেই নেওয়া উচিত যে আল্লাহ তাআলা জিনকে সৃষ্টি করছে, আল্লাহ তাআলা মাছকে সৃষ্টি করছে, আল্লাহ তাআলা পাখিকে সৃষ্টি করছে, তো আল্লাহ পাখিকে যদি শক্তি দিতে পারে, জিনকে দিতে পারে, স্বাভাবিক। এটা মানে এখানে অবাক হওয়ার কিছু নেই, বা
মানে অবাক
জিনকে অনেক বড় কিছু মনে করে, পাখিও তো উঠতে পারে, জিন উঠতে পারলে কি হচ্ছে, সিম্পল বিষয় তো আর কি। তো মানে জিনকে অনেক বড় কিছু মনে করা দরকার নেই। আর জিনের ব্যাপারে যে অতি প্রাকৃতিক ধারণা তৈরি হয়েছে, পোষণ হয়েছে, এগুলো মানে জাস্ট শুধু গল্পে আর কিছু না, বাস্তবতা বলে কিছু নেই। এবং জিন মানুষ হচ্ছে দুর্বল, এবং মানুষ হচ্ছে মানে কম সম্মানিত, কম।
আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, এই মানুষ অনেকে বলে যে ওকে জাদু করছে, আরেকজন হয়তো বা মানুষ মানে অন্য মানুষ বলে যে ওকে জিনে ধরছে। সো অ্যাভারেজ মানুষ আসলে কিভাবে বুঝবে যে একটা মানুষ জিনে আসর করছে অথবা জাদুগ্রস্ত? এটা মানে সহজে বোঝার উপায়টা কি?
জিন ধরা বলতে কি বুঝি? জিন ধরা বলতে আমরা মূলত বুঝি যে একটা জিন ইন্ডিপেন্ডেন্টলি মানে নিজের ইচ্ছা থেকে কোনো কারণে, অথবা মানে জিনদের সাথে কোনো ঝামেলা হয়েছে এই কারণে, অথবা জিন কোনো মানুষকে পছন্দ করছে এই কারণে, সব প্রণোদিত হয়ে মানে নিজের থেকে ইচ্ছা করে, কেউ তাকে ফোর্স করেন নি, সে এসে আসর করছে। এটা বুঝে সাধারণত যে জিনে ধরা। আর জাদু করার মানে কেউ জাদু করছে, এটা কয়েকভাবে হতে পারে। একটা হচ্ছে যে কিছু ক্ষেত্রে জাদুর ক্ষেত্রে যে সম্পূর্ণ জিন ছাড়াও হতে পারে, যেমন রাসূলুল্লাহ আলাইহিস ক্ষেত্রে হয়েছিল যে রাসূলুল্লাহ আলাইহিস কিভাবে জাদু করছিল, রাসূলুল্লাহ মাথা চুল নিয়েছিল, নেওয়ার পর ওটাকে একটা খেজুর গাছের খোসার সাথে পেঁচায় ওটাকে মন্ত্রতন্ত্র পড়ে পানির মধ্যে ডুবায় রাখছিল। তো এটা এক্ষেত্রে জিনের সাহায্য নেওয়া হয়নি, এরকম হতে পারে জিনের সাহায্য ছাড়া। আর কিছু কিছু ক্ষেত্রে এরকম হয় যে জিনের উপরেও জাদু করা হয়, আর ওই ব্যক্তির উপরে জাদু করা হয়, তারপরে জিনটাকে ব্যক্তির মধ্যে আটকে দেওয়া হয়। তো মানে বিষয়টা এরকম যে জিনকে জোর করে বাধ্য করা হয়েছে তার ভিতরে ঢুকার জন্য, এটা একটা। আর কিছু কিছু ক্ষেত্রে এরকম হয় যে জাদুকররা একটা বড় জিনের পূজা করে, মানে মানুষদের ক্ষেত্রে যেরকম এই গোত্র গোত্র ভাগ হয়ে আগে থাকতো, এখন থাকে না, তো জিনদের মধ্যে এখনো আছে, জিনদের কমিউনিটি আছে, তাদের সর্দার আছে, তো তার মধ্যে গুন্ডা টাইপের জিনও আছে। তো মানে কিছু কিছু জিন আছে যারা একটু শক্তিশালী, যারা যেমন একটু আগে বলা হলো ইফ্রিতের কথা, তো তাদের যে একটু দুর্বল আছে, মারিদ আছে, তারপরে আরো মানে অন্যান্য জিনের ইয়ে আছে, প্রকার আছে। তো এক্ষেত্রে যারা একটু শক্তিশালী জিন, জাদুকররা এরকম জিনের পূজা করে, শক্তিশালী জিন বা বড় শয়তান এই টাইপের পূজা করে। তো এক্ষেত্রে তখন জাদুকরের যদি কোনো প্রয়োজন হয়, তখন তাদের কাছে অনুরোধ করে যে আমার একটা দরকার আছে, আমার একটা কাজ আছে, তো এটা করা লাগবে। তো শক্তিশালী জিন যেটা থাকে, একটু মানে একটু বড় নেতা গোছের জিন, সে তখন তার অধীনস্থ কাউকে পাঠায়। পাঠানোর ক্ষেত্রে কখনো কখনো এরকম হয় যে জিনের উপরে জাদু করা হয়, তাকে নিজের অজান্তে বাধ্য করে মানুষের মধ্যে বন্দি করে দেওয়া হয় জাদুর মাধ্যমে, এটা একটা এটা হতে পারে একটা সুরত। আর আরেকটা ক্ষেত্রে হয় কি যে জিনকে হুমকি দেওয়া হয় যে তুই যা ওর উপর ভর কর, তুই আমার কথা শোন, না শুনলে তোকে মেরে ফেলবো, তোর পরিবারকে মেরে ফেলবো।
মানে এটা কি একটা জিন আর একটু মানে যে পাওয়ারফুল জিন, সে আর একটা লেবার জিনকে, সরি লেবার জিনকে মনে করেন সে ফোর্স করতেছে যে তুই যা ওই লোকের ক্ষতি কর, বা তুই তার শরীরের ভিতরে গিয়ে বসে থাকবি, সামথিং লাইক দিস।
হ্যাঁ হ্যাঁ, এরকম ব্যাপারটা। তো মানে এক্ষেত্রে ওই জাদুকর যে জিনের বড় জিনের পুজো করে, সেই জিন ছোট জিনকে পাঠায়, এটা হতে পারে। আর এটাই বেশি বেশি হয় সাধারণত। এই জন্য আপনি যখন কোনো জিনের রোগী রুকিয়া করতে যাবেন, তো এরকম ক্ষেত্রে কখনো কখনো এরকম হবে যে জিন বলে কি আমি যেতে পারবো না, গেলে আমাকে জাদুকর মেরে ফেলবে, অথবা বড় এটা মেরে ফেলবে, এরকম এই জাতীয় ভয় করবে, সে যাইতে চায় না। তো মানে এক্ষেত্রে স্বাভাবিকভাবে বলা যায় যে যদি জিন নিজের থেকে আসে, নিজের ইচ্ছায় আসে, এক্ষেত্রে চিকিৎসা করাটা যত সহজ, কেউ যদি জোর করে পাঠায় বা মানে জাদু করা হয়, এক্ষেত্রে চিকিৎসাটা করা একটু মুশকিল হয়ে যায়।
আচ্ছা, তো বিষয়টা তাহলে কাইন্ড অফ মেকানিজমটা কি এরকম কিনা যে ম্যাজিশিয়ান, যে জাদুকর, যে অ্যাকচুয়াল জাদুকর, যে মন্ত্র পড়তেছে বা যেই ওই যে চুল নিয়ে বা প্রাইভেট যেই এগুলো নিয়ে ইয়ে করতেছে, সে অ্যাকচুয়ালি শয়তানকে ডাকে, হেল্প করে, শয়তান ইবাদত করে, শয়তান তাকে পুরস্কার স্বরূপ হেল্প করে, কাইন্ড অফ বিষয় এরকম যে হ্যাঁ তুই আমার ইবাদত করছস, আমি তোর কথা মতো বা এর জন্য আমি একটা মানুষের ক্ষতি করলাম, বিষয়টা কি এরকম?
মানে ব্যাপারটা এতটা সিম্পল না, বাট আর একটু জটিল। যেরকম বাংলা ইয়াতে তো একটা প্রবাদ বাক্য এরকম আছে যে হয়তো মন্ত্র সাধন নইলে জীবন পতনে, যাতে একটা প্রবাদ
আচ্ছা
শোনা।
আচ্ছা হ্যাঁ
হ্যাঁ, তো মানে ব্যাপারটা এরকম যে জাদুকরদেরকে অনেক কষ্ট করতে হয়, 40 দিন 45 দিন এরকম বিভিন্ন সাধনা করতে হয়, একটা সার্কেল দিয়ে দেয় এর
মানে
মধ্যে
এই
একটু যেমন।
ইবাদত, এই সাধনাটাই তো এক ধরনের কি ইবাদত না? কারণ আই মিন
হ্যাঁ
শয়তানকে খুশি খুশি করার, খুশি করার জন্যই তো এই জিনিসগুলো করে।
হ্যাঁ এটাই
হ্যাঁ
তো মানে শয়তান ওভাবে ওখানে খাইতে হয়, ওখানে থাকতে হয়, যত রকম গুণা আছে সব ওকে দিয়ে করায়। এত কিছু করার পর তখন শয়তান যদি মানে সন্তুষ্ট হয় আর ইবাদতে, তখন বলে যে ঠিক আছে তোমার মানে
আচ্ছা
তোমার একটা সাহায্য করবো, বা তোমাকে একটা জিনিস শিখাবো, তোমাকে একটা জাদু শিখাবো, বা এরকম। তখন শয়তান সন্তুষ্ট হয়ে তখন তার কাজ করে দেয়, বা তার কোনো অধীনস্থ কাউকে দিয়ে তার কাজে নিয়োজিত করে দেয় আর কি।
আমি আরেকটা জিনিস শুনছিলাম, সেটা হলো যে ম্যাজিশিয়ান, যে সে মানে প্রত্যেকবারই তার কাজের নোংরামি লেভেলটা বাড়ে, মানে তার ইবাদতটাকে আসলে বাড়াইতে হয় যদি হ্যাঁ বলি আর কি, যে যত বেশি
হ্যাঁ হ্যাঁ
নোংরামি করবে তত বেশি সে হেল্প পায়। সো
হ্যাঁ হ্যাঁ
মানে কন্টিনিউয়াসলি তাকে নোংরামি লেভেলটা বাড়াতে হয়। তো আমি
বাড়াইতে
এরকম
হবে। হ্যাঁ
শুনছিলাম যে কখনো যে ময়লার জায়গার মধ্যে শুয়ে থাকে, এটা একটা
হ্যাঁ
লেভেল, হয়তো আরেক লেভেলে গিয়ে তাকে তো কোরআনের আয়াতের মধ্যে
হ্যাঁ
মলত্যাগ করতেছে
মনে
এবং
লাগাইতে হয়।
এমন লাগাইতে হয়, এই ধরনের কাজও করে। তো জিনিসটা মানে ইবাদতের মতো কাইন্ড অফ, যে
হ্যাঁ
শয়তান
শয়তান
ইবাদত
ইবাদত
করলে শয়তান
বলতে
হলো যে খুশি করে।
সম্ভবত কোরআনের কোন আয়াতটা যেন আছে, আমার ঠিক খেয়াল পড়ছে না। তো মানে অনেকে কিন্তু ফেরেশতাদের নাম ধরে শিরক করে, যেরকম অনেক তাবিজের মধ্যে দেখা যায় যে ইয়া জিব্রাইল ইয়া মিকাইল লেখা দেখতে।
হ্যাঁ হ্যাঁ
তো
হ্যাঁ
আল্লাহ তাআলা কিয়ামতের দিন এরকম ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে, আমার একটা খেয়াল আসতেছে না। তো ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে যে মানুষরা তোমাদের ইবাদত করতে ব্যাপারে তোমরা কি বলো? ফেরেশতারা বলতো না, ফেরেশতারা বলবে যে না, মানুষরা আমাদের ইবাদত করতো না, বরং তারা শয়তানের ইবাদত করতো। তো মানে তো এই যে যারা এইভাবে যে ফেরেশতাদের নাম শির করছে, তারা কিন্তু মূলত শয়তানের নির্দেশেই করতেছে। ঠিক আছে, তো মানে এটা কোরআনের আয়াত, আমার ঠিক আছে এখন
আচ্ছা, তার মানে জিনিসটা তো আমরা কি শিওরলি বলতে পারি যে ম্যাজিক করা কুফরি, বা ম্যাজিশিয়ান যে সে আসলে কাফের হয়ে গেছে?
হ্যাঁ তা তো অবশ্যই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছে যে যে জাদু করে, যার জন্য জাদু করা হয়, যে সুলক্ষণ কুলক্ষণ নির্ণয় করে যার জন্য করা হয়, তারা কেউ আমাদের মধ্যে না।
আচ্ছা মানে এগুলো মেজর কুফর, মানে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে।
ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যায় আর কি। তো এছাড়াও আরো আছে যে সাল্লাম তো বলছে যে মানে জ্যোতিষীর কাছে যাওয়ার ব্যাপারে আছে না, যে যে জ্যোতিষীর কাছে গেল, মানে যে প্রথম হাদিস হচ্ছে যেরকম যে যে
চল্লিশ
জ্যোতিষীর কাছে গেল
দিনের
40 দিন
একটা
তার ইবাদত কবুল হবে না, এটা ঠিক আছে। আর আরেকটা হাদিস আছে যে জ্যোতিষীর কাছে গেল এবং তার কথা বিশ্বাস করলো, তো মাঝে মাঝে সাহাবায়েদের হাদিস যে যে জ্যোতিষীর কাছে গেল এবং তার কথা বিশ্বাস করলো, সে মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামের ধর্মকে অস্বীকার করলো। তো জ্যোতিষীর কাছে যাওয়াটাকে বলছে কুফরি। এখন তাহলে বুঝতে হবে যে জ্যোতিষী সে নিজে কত বড় কাফের, তাই না? এখন বিষয় হচ্ছে যে মানে জ্যোতিষবিদ্যাই কি এটা জাদুর অংশ? এটা তো হাতে আছে, আবু দাউদ শরীফের হাদিস আছে, এটা সহিহ হাদিস। রাসূলুল্লাহ বলছেন যে জ্যোতিষবিদ্যার যে কিছু অংশ শিক্ষা করলো সে জাদুরও কিছু অংশ শিক্ষা করলো, সে জ্যোতিষবিদ্যার যতটুকু বাড়াবে সে জাদুবিদ্যারও ততটুকুই বাড়বে। তো বোঝা যাচ্ছে যে এটা একটা জাদুর প্রকার। সুতরাং আমি দেখছি মিয়া হাটাজের উস্তাদদের এক ফতোয়াতে একজন একটু জিজ্ঞেস করছিল যে এক মহিলার উপর জিন আসে, জিন আসার পর তাকে কিছু জিজ্ঞেস করলে, কোথাকার খোঁজ জিজ্ঞেস করলে বলে দেওয়া হয়, বলে দেয়, তারপরে এরকম মানে তদবিরও বলে দেয় কি করতে হবে। তো বলছে এটা কি জায়েজ আছে কিনা। আমাদের মুসলিম শরীফের উস্তাদ যিনি মোহাম্মদ শরীফ উনি বলছেন যে এটা তো গণক, মানে যেটা করে সেটা তো গণক। উনি কিছু গ্রন্থের রেফারেন্স দিচ্ছেন সালাফের, নাম খেয়াল নেই, উনি বলছেন যে এটা তো গণকদের কাজ, এটা গণকের একটা প্রকার। সুতরাং এর কাছে যারা যাবে, যারা এরকম জিন দিয়ে যারা কাজ করে এদের কথা বিশ্বাস করবে, তারা এরকম কুফরি মানে তা গণকের ক্ষেত্রে যে হাদিসগুলো রাসূলুল্লাহ বলছেন তা এই এর মধ্যে
অ্যাপ্লাই হবে। আচ্ছা, এখন আপনার, আপনি একটা জিনিস বললেন যে নজরের বিষয়টা, যে নজর লাগে কেন? যখন মনে করেন আমি কোনো একটা কিছু দেখে খুব অ্যামেজড হয়ে গেলাম, আমার ভিতরে একটা জেলাস ফিলিং হলো বা সামথিং লাইক দিস, জিন কেন একটা মানুষকে মানে ইয়ে করে, অনেক সময় আসল করে, যেটা বললেন যে ভালো লাগে, বা আসলে কোন কেস গুলোতে জিন একটা মানুষের উপরে, মনে করেন আমি একটা জিনিস শুনছিলাম উপর কেস, যে একটা বাড়ি বানাইছে একজন, বাড়ি বানানোর পর থেকে সমস্যা তার, তখন কেউজন বলছে যে ওই বাড়ির ওই ওই এলাকায় মধ্যে জিন ছিল, ওই বাসার যেখানে যে স্পেসের মধ্যে বাড়িটা করছে, তো জিন কেন আসলে এই ইন্টারফেয়ারটা করতেছে মানুষের লাইফে এসে, নিচ থেকে এসে?
জিন আসল করার অনেকগুলো কারণ আছে, পাঁচ সাতটা কারণ বলা যায়। একটা হচ্ছে যে মেইন কারণ মানে সর্বাধিক যেটা হয় সেটা হচ্ছে কোনো জাদুকর জোর করে পাঠাইছে, এটা একটা। দ্বিতীয়ত এটা হয় যে কোনো মানুষ কোথাও গেছিল, পর্দা টর্দা করেনি কোনো মেয়ে, তাদের এই সমস্যাটা মেয়েদের ক্ষেত্রে হয় যে পর্দা টর্দা করেনি, অথবা যে সময় জিনরা বেশি চলাচল করে, এরকম সময় মধ্যরাতে বা সন্ধ্যার সময় এরকম কোথাও দেখছে একা একা, তখন মানে জিনটা দেখে তাকে পছন্দ করছে, ঠিক আছে। মানুষরা যেরকম মানে ইফটিজিং করে এই জাতীয়, জিনরা দেখে পছন্দ করছে, এক্ষেত্রে এখন পছন্দ করে আসে ভর করতে পারে, এটা একটা প্রকার, এটা একটা কারণ। আর একটা কারণ হতে পারে যে মানুষ ভুলে ইয়া করছে, কোন একটা জায়গাতে জিনরা থাকতো, যেমন ধরেন কোন একটা গাছ থাকতো, গাছটা কেটে ফেলছে, তখন জিনরা একটু মানে রাগান্বিত হয়ে ইয়া করতে পারে, অথবা মানে অন্য কোনোভাবে ক্ষতি করছে, যেখানে জিনরা থাকতো ওই জায়গাটা উজাড় করে দিয়ে, কোনটা জঙ্গলে থাকতো ওই জায়গাটা সাফ করে বাড়ি বানাইছে, ওখানে জিনরা ঝামেলা করতে পারে, মানে এটা রাগের বশবর্তী হয় আর কি, এই কারণে ক্ষতি করতে পারে।
ও আচ্ছা, আপনি নেক্সট ইয়েতে যাওয়ার আগে এখন এই প্রশ্নটা করি না, এটা হলো ছোটকাল থেকে একটা প্রশ্ন ছিল আমার, মানে এইটা হলো এই আপনি যে বললেন না জিন একটা কোনো একটা গাছে থাকে বা কোনো একটা বাসায় থাকে, এই জিনেরও কি দেশ আছে, যেমন পাকিস্তানি জিন বা আমেরিকান জিন, মানে এদের কি টেরিটরি টেরিটরি ভাগ করা, যে বাংলাদেশি জিন পাকিস্তানি জিনদের ওখানে ই করতে পারবে না, ইন্টারফেয়ার করতে পারবে না, এরকম কিছু?
আমি জিজ্ঞাসা করেছিলাম কোনটা জানেন, ওই যে জিনরা কি মারামারি করে কিনা, নিজের মুসলিম কাফের যুদ্ধ টুদ্ধ করে কিনা।
হ্যাঁ, মানে জিনিসটা ফানি হইলো একটা জানা দরকার আসলে।
ঠিক আছে, জিনদের দেশ সম্ভবত ইয়া না, মানে আমাদের মতো না, কারণ মানে তারা তো মানে আমাদের বানানো বর্ডার মানে না স্বাভাবিকভাবে। বাদ বাকি এখন মানে মানুষদের ব্যাপারে অ্যাড্রেস যখন বলা হয়, তারা সাধারণত ইয়ার অ্যাড্রেসই বলে, মানে মানুষদের অ্যাড্রেসই বলে। যেরকম ইউকের কার্যনলিটা শুনছিলাম যে একজনকে জিন ধরছে, তখন বলছে জিনটা বলছে আমি তো পাকিস্তান থেকে আসছি, মানে এরকম হতে পারে, ঠিক আছে। মানে এক্ষেত্রে মানে মানুষদেরকে বোঝানোর ক্ষেত্রে তারা হয়তো বলতে পারে যে আমি অমুক দেশ থেকে আসছি, বাদ বাকি ওদের এলাকার হিসেব সম্ভবত আলাদা।
যেমন মানে
এরকম ল্যাঙ্গুয়েজ কাস্টমস এগুলোর ক্ষেত্রে কি ওরা মানে যে এলাকায় থাকে ওইখানকার মানুষদেরকে ফলো করে, যে পাকিস্তানি জিন কি উর্দু বলে ওইখানে মানুষরা বলে তাই এরকম?
হ্যাঁ হ্যাঁ, তাই এরকম।
আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজের বিষয় আছে বলেন। হ্যাঁ, মোহাম্মদ শেষ করার আগে,
যেরকম মানে আমাদের ইমরান ভাইয়ের ঘটনা দেখছিলাম, যে উনি সর্বপ্রথম রুকিয়া করা দেখছিলেন। ইমরান ভাইয়ের কাছ থেকে মানে থিওরির বিষয়ে যখন আমি এই বিষয়গুলো নিয়ে যখন প্রস্তুত করা শুরু করি, ইমরান ভাই এগুলো দেখার পর তখন উনি মানে মানে উনি আমাকে মানে অনেক নক করছে, মানে ওনার সাথে কথাবার্তা হয়েছে, বেশ উনি বেশ আগ্রহী হয়েছে, কারণ উনি রুকিয়া করতে দেখছিলেন প্রথম ফিলিস্তিনি এক লোককে। লোকটা এরকম করছিল কি যে উনি ঘটনাটা শেষ বলি, হ্যাঁ সংক্ষেপে, তো উনি উনি তাবলিগে গেছিলেন, তাবলিগে যাওয়ার পর ওনাদের সাথে একটা আরব জামাতের ট্রান্সলেটর হিসেবে ছিলেন উনি, আর সিলেটের একটা ছিলেন, সিলেটের ছেলেটা খুব রেগে যাইত, তখন ফিলিস্তিনি লোকটা দেখে বলছে যে আর ওস্তাদ দেখে যা মনে হচ্ছে জিনে ধরছে, তো বলছে আরে তুমি ছাদে নিয়ে যাও। তখন কালকে পরের দিন ফজরের নামাজের পর ছাদে নিয়ে গেছে, বলছে আমি একটু রুকিয়া করবো, তুমি একটু ধরে রাখো শক্ত করে। ধরে রাখছে, উনি কোরআন শরীফ তিলাওয়াত করতেছেন, আয়াত কুরসি পড়ছেন, বিভিন্ন আয়াত তিলাওয়াত করছেন, তখন তখন মানে জিন চলে আসছে কেবল উপরে, মানে অবস্থার দিকে বুঝে গেছে। তখন লোকটা আরবিতে জিজ্ঞেস করছে, মানে জিন কথা বলেনি, মানে উনি যেহেতু ফিলিস্তিনিতে উনি তো আরবি বলবেন, কোনো কথা বলেনি। তখন মানে তখন ইমরান ভাই যখন ইমরান ভাই বলছে তুমি বাংলাতে জিজ্ঞেস করো, ইমরান ভাই বাংলাতে জিজ্ঞেস করছে, তখন যখন কথা বলতেছে না, তখন বলছে নির্দেশ দাও দাও চলে যাবে, ইমরান ভাই নির্দেশ দিচ্ছে, তখন একটু পর পেটার ফ্লু উঠে চলে গেছে। তো এক্ষেত্রে এরকম হতে পারে, স্বাভাবিক। আর ইউকের এক স্ট্রাইকের আব্দুর রহমান ইবনে ইউসুফের মনে হয় শুনছিলাম, যে এক লোকের ঘটনা বলছিলেন, এক ওনাকে মানে উনি ইয়া ছিল, সংশয়বাদী ছিল, ডায়াগনোস্টিক ছিল, এক ডাক্তার বড় মানে মুসলমান না, খ্রিস্টান সম্ভবত, তো সে জিনটিন এগুলো কিছু বিশ্বাস করতো না, তো ওনার মাকে জিন ধরছিল ডাক্তারটার, তো জিনটা যখন ধরতো তখন জিনটা ল্যাতিন ভাষায় কথা বলতো, তো মানে উনি দেখে অবাক হয়ে গেছে ব্যাপারটা, যে মানে আমার মা তো কখনো মানে ওখানে যায়নি, কিভাবে ভাষা জানলো?
আমার একটা কলিগ ছিল, ওনার এই জিনটিন বলতো জিন বিশ্বাস করি, কিন্তু এখন যে মানুষ বলে এইখানে জিন আছে বা জিন ঝাড়ফুঁক করে, এগুলি সব ফলস। এর কারণ হলো বলতো যে পৃথিবীতে এমন কোনো যে এই জাদুকর কি নাই যে নেতানিয়াহু বা জর্জ বুশকে জিন ধরতে পাঠাবে, ওদের ক্ষতি করতে পাঠাবে, ওদের কেন ক্ষতি করবে?
ওই কোশ্চেনটা আমার মাথায় আছে, বুঝছেন, আমার খুব মানে জানার ইচ্ছা এটাও, যে শয়তান গুলারে কেন ক্ষতি করা যায় না, ম্যাজিক করে। আমি
মানে এখানে মানে কয়েকটা কারণ হতে পারে, একটা হচ্ছে যে শয়তানকে শয়তান ধরে না, মানে ও তো নিজে,
অথবা নেতানিয়াহু ওটা থেকে এত বড় শয়তান,
হ্যাঁ, তো শয়তানের কাজই করতেছে, মানুষদের তো ও তো উপকার করতেছে না, শয়তান কেন ইয়া করবে? একটা বিষয় হচ্ছে যে মানে জাদুকর সাধারণত জাদু করতে কয়েকটা মানে কয়েকটা কাজের করা লাগে, হয়তো তার কোনো শরীরের অংশ অংশ দিয়ে জাদু করা লাগে, অথবা কোনো জিনকে সন্তুষ্ট করে তাকে দিয়ে জাদু করা লাগে। তো এক্ষেত্রে ধরেন মানে শয়তান কেন সন্তুষ্ট হয়ে তার উপর কাজ করবে, শয়তান কেন তার উপর আসর করবে, তাই না? শয়তান বলবে যে না আমি তার উপর করবো, কারণ সে তো মুসলমানদের ক্ষতি করতেছে, সে ইসলামের ক্ষতি করতেছে, স্বাভাবিকভাবে শয়তান রাজি হবে না। শয়তান যদি রাজি হয় তারপরে জাদু কাজ করবে। আর শয়তানের ইয়া ছাড়া মানে শয়তানকে জড়িত করা ছাড়া যদি জাদু করতে চায় তাহলে তো ছোটখাটো জাদু যদি করতে চায় তাহলে তো আর শরীরের কোনো অংশ লাগবে। তো মানে নেতানিয়াহুর চুল আপনি কিভাবে পাবেন, তার শরীরের জামা কিভাবে পাবেন, এটা সম্ভব না। মানে ব্যাপারটা মানে স্বাভাবিকভাবে আর এই মানে এই এই যে ইয়াটা এই যুক্তিটা মানে এই ধারণাটা ছড়ানোর পিছনে কারণ সম্ভবত ওই যে গল্প টল্প করছে যে ফু দিয়েছে আর ফু দিচ্ছে আর মানে ইয়া হয়ে যাচ্ছে, কাজ হয়ে যাচ্ছে, মানে যাচ্ছে তাই হয়ে যাচ্ছে, চুটকি দিচ্ছে আর
বিকাল মনে হয় জাফর ইকবালের বইয়ে যেগুলো পাওয়া যায় আর কি।
হ্যাঁ মানে এগুলো দেখে দেখে মানুষ মানে ব্যাপারগুলোকে একদম মানে খুব সহজ মনে করছে আর কি।
আচ্ছা আমার মনে হয় ব্ল্যাক ম্যাজিক শব্দটা একটা ঝামেলা করছে, যে আরবিতে তো আমরা খালি জানতাম সেহের জাদু, তো সেটা দেখি ইংলিশে পড়তেছি ব্ল্যাক ম্যাজিক হোয়াইট ম্যাজিক। তো এটা থেকে অনেকে মনে হয় ধারণা আসতে হবে যে হোয়াইট ম্যাজিক দিয়ে মনে হয় ভালো কাজ করা যায়, উপকার করা যায় এরকম কিছু।
বিষয় হচ্ছে যে জাদু ব্ল্যাক হোয়াইট ঠিক আছে, আরবিতে সম্ভবত ব্ল্যাক ম্যাজিক শব্দটা ইউজ হয়, সেহের সম্ভবত ইউজ হয়, কিন্তু মানে ইংলিশের মতন ইংলিশ মানে আরবিতে সিহির শব্দটাই বেশি প্রচলিত হয়ে গেছে, আর ইংলিশে জাস্ট ম্যাজিকের বদলে ব্ল্যাক ম্যাজিক শব্দটা প্রচলিত হয়ে গেছে বেশি।
আসলে ইংলিশে ম্যাজিক বলতে নরমাল যেটা হয় হাত সাফাই যেটা বলে সেটা মানে ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক হচ্ছে যেটা আপনার গায়েবের সাথে ইনভলভ যেটা সেটা মানে ব্ল্যাক ম্যাজিক।
আমাদের বাজারে তো মনে হয় একটাই বই পাওয়া যায় তাই না, সুলেমানের জাদুবিদ্যা।
আরে বাহ,
হ্যাঁ ওইটাই আর কি। তো
পিডিএফ পাওয়া যায় ওটার?
তো মানে মানে হোয়াইট ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক ব্যাপারটা বিষয়ে বলা যায় যে এটা মানে কি কাজে ইউজ হচ্ছে তার উপর মানে সেটার উপর ডিপেন্ড করবে। এই যে জাদুর ইয়া লেখে না, জাদু বলতে মানে তাবিজ যেগুলো লেখে না এই সংখ্যা দিয়ে 2, 4, 6, 8 নামটা লেখে, তো এই নামটা গুলো লেখে এগুলো কিন্তু জাদু। হ্যাঁ এগুলো জাদু, মানে জাদু কোন কাজে ইউজ হচ্ছে তার উপর ডিপেন্ড করবে। যেমন ধরেন এই তাবিজটা যদি লেখা হয় সংখ্যার তাবিজ গুলো, এগুলো যদি লেখা হয় যে গাছের ফল করার জন্য, গাছের ফল বরকত বরকত হওয়ার জন্য, এগুলো করার জন্য, তাহলে এটাকে বলা যায় হোয়াইট ম্যাজিক। মানে কি কাজে ব্যবহার হচ্ছে সেই জন্য এটা ডিপেন্ড করবে আর কি। আর যদি কোনো কাউকে মানে ট্রিটমেন্টের জন্য যে যে জাদুগুলো ইউজ হয় এটাকে সাধারণত বলা হয় গ্রে ম্যাজিক। আর মানে কারো ক্ষতি করার জন্য বা খারাপ উদ্দেশ্যে ব্যবহার করা হয় যেগুলো, সেগুলোকে সাধারণত বলা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক।
তাহলে এখন এখন আপনার যে যেটা বলেন ফলের বরকতের জন্য সে এটা করা কি জায়েজ হবে?
না জায়েজ হবে না, জায়েজ তো কোনোটাই না এটা, মানে
কোনোটাই জায়েজ না, কোনো ক্রাইটেরিয়াই জায়েজ না,
কোনোটাই জায়েজ না। এখন ব্ল্যাক হোক, হোয়াইট হোক, নীল হোক, লাল হোক,
মানে উদ্দেশ্য ভালো হলেও আমরা এটা করতে পারবো না, বিকজ
না
এটা শয়তানের একটা ইনভলভমেন্ট
আছে সাথে আছে, আস্তে শয়তান। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তো বলছে যে সাতটা ধ্বংসাত্মক কাজ থেকে বেঁচে থাকো, তার মধ্যে একটা বলছে জাদু। তো মানে সাফ এটা কোনো সাদা জাদু হোক, কালো জাদু হোক, আমভাবে জাদু থেকে দূরে থাকতে বলছে, মানে করা তো দূরের কথা, শিখা দূরের কথা, একদম মানে ওখান থেকে দূরে থাকতে বলছে। তো আর জাদুর মধ্যে তো মানে আমরা তো মানে না জানি তো জাদু করতে জাদুর জাদুকরের কাছে যাচ্ছি, জাদুর কাছে যাচ্ছি, আমরা মনে করছি যে হয়তো তদবির দিচ্ছে, কিন্তু আসলে বিষয়টা জাদু।
আচ্ছা আচ্ছা, আমরা এখন একটা একদম গ্রাউন্ড রিয়েলিটিতে আসি। আমরা অনেকগুলো থিওরিটিক্যাল আলোচনা করছি যে কিভাবে ম্যাজিকের হিস্ট্রি কোথেকে হয়, কিভাবে হয়েছে ম্যাজিকের অ্যাকচুয়াল মেকানিজমটা কি, কোনটা জিন পসেশন সেটা জানলাম, কোনটা ম্যাজিক যে জিনকে ফোর্স করে পাঠানো হচ্ছে, ম্যাজিশিয়ান ম্যাজিশিয়ান আর জিনের মধ্যে লিঙ্কেজটা কি, তাদের মধ্যে আদান প্রদানটা কি, যে ম্যাজিক ম্যাজিশিয়ান ইবাদত করে শয়তানের, শয়তান তাকে হেল্প করেছে, এগুলো হচ্ছে থিওরিটিক্যাল বিষয় যেটা আসলে আমরা দেখতেছি না, বাট জানলাম ফাইন। এখন অ্যাকচুয়াল যে রিয়েলিটি যে আমরা সাফার করতেছি, আমাদের ভাই বোনেরা সাফার করতেছে, এখন যদি এভাবে বলি যে এই জিনিসটা তো যেহেতু গায়েবের, আমাদের একটু বুঝতে সমস্যা হয় যে কোনটা ম্যাজিক আর কোনটা ম্যাজিক না। মনে করেন স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম, ইউফার রেকুনা বিহি বানান ইউজাউজি, এটা করে নেয় সবচেয়ে, আই থিঙ্ক এটা সবচেয়ে পপুলার ম্যাজিক যে স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম করা, এটা আছে। আবার মনে করেন আরেকটা খুব পপুলার আই থিঙ্ক মিসক্যারেজ হয় বোনদের, বাচ্চা হওয়ার আগেই মারা গেল, সেটা কারো কারো হচ্ছে শারীরিক অসুস্থতা হচ্ছে, কারো কারো হচ্ছে আপনার হয়তো বিয়ে হচ্ছে না, কারো কারো হচ্ছে বিজনেস হইল যে ইয়ে কি বলে আপনার বিজনেস লাভ করতেছে না, জব পাচ্ছে না, সামথিং রং, ক্যারিয়ার ধরলাম, এখন একটা সাধারণ মানুষ সে আসলে কিভাবে বুঝবে, একটা স্বামী কিভাবে বুঝবে তার ওয়াইফের সাথে তার প্রবলেমগুলা পার্সোনালিটির কারণে না, রাদার প্রবলেমটা হচ্ছে ম্যাজিকের কারণে, বা মনে করেন কারোর শারীরিক অসুস্থতা আছে, এখন সে ডাক্তার কাছে যাচ্ছে, এটা ডাক্তার তাকে ওষুধ দিচ্ছে, ওষুধ ভালো হচ্ছে না, সে কিভাবে বুঝতে পারবে যে এটা আসলে এখানে একটা জিন ইনভলভ বা একটা ম্যাজিক ইনভলভ, এটা ঠিক ম্যাটেরিয়াল কোনো কজ যদি আমি বলি সেটা না। ডেফিনেটলি এখানে দুইটা এক্সট্রিম আছে, এখানে একটা জিনিস আমাদের মানে বলে রাখা ভালো, কেউ কেউ আছে যে কোনো দোষ ত্রুটি ও ম্যাজিক, ও মানে নিজে নিজের 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 কোনো রেসপন্সিবিলিটি নিবে না, এটা একটা আছে। আর একটা হচ্ছে যেটা বললাম ফার্স্ট, এটা নিয়ে আলোচনা করার দরকার নেই যে অস্বীকার করে সবকিছু, সবকিছুকে তার একটা সাইকোলজিক্যাল প্রবলেম বা ইনভেস্টমেন্ট হচ্ছে না, তার যোগ্যতা নেই কারণে, বা সে পার্সোনালিটি খারাপ, বা তার মনে করেন যে চেহারা বিসিবলি বিয়ে হচ্ছে, সামথিং লাইক দিস মেবি। এখন আমরা বুঝবো কিভাবে যে প্রবলেমটা আসলে সামথিং গায়েবি, শয়তানের কারণে, ম্যাজিক বা জিনের কারণে, বা বদনজরের কারণে হচ্ছে, এটাকে আমরা কিভাবে বুঝবো, বাইরে সিমটম থেকে কিভাবে বুঝতে পারবো জিনিসটা?
এখানে মানে কয়েকটা বিষয় হচ্ছে যে একটা যদি কারো ধরেন মাথা ব্যথা আছে, মাথা ব্যথার অনেক কারণ থাকতে পারে, যেমন মাথা ব্যথার কারণ হতে পারে মাইগ্রেন, অথবা রোদের মধ্যে হাঁটাহাঁটি করছে বা দৌড়াদৌড়ি করছে, অথবা কারো মাথায় কেউ কিছু একটা আঘাত লাগছে যেন মাথা ব্যথা হতে পারে, অথবা মাথার মধ্যে টিউমার হলেও মাথা ব্যথা হতে পারে, অনেক কারণ হতে পারে এরকম। মানে সমস্যাটা কোথায় বুঝতে হলে অন্যান্য মাথা ব্যথার কারণগুলো মিলায় দেখতে হবে। তো এক্ষেত্রেও ব্যাপারটি এরকমই যে যদি বলা হয় যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগছে, একটুতে সহ্য করতে পারছে না, তো এটা কি মানে এমনি কারণ তাদের সমস্যা নাকি জাদু করছে, এটা বোঝার উপায় কি? এক্ষেত্রে দেখতে হবে যে অন্যান্য লক্ষণগুলো, যেমন স্বামী স্ত্রীর স্বাভাবিকভাবে ভালো থাকে যদি স্বামী স্ত্রী সামনাসামনি হয়, অথবা স্বামী বাড়ির মধ্যে ঢুকে সাথে সাথে মেজাজ খারাপ হয়ে যায় এরকম যদি হয়, অথবা অন্যদের সাথে স্বাভাবিক আচরণ, অন্যদের সাথে ব্যবহার সুন্দর, কিন্তু স্বামী স্ত্রী কথা বলতে লাগলে ঝগড়া লেগে যায় এরকম যদি হয়, অথবা ঠিক আছে স্বামী ভালো কথা বললেও স্ত্রী সহ্য হচ্ছে না, মানে এই ব্যাপারগুলো যদি হয়, মানে আরো আরো কিছু লক্ষণ আছে, প্রতিটা জাদুর এখন বলা তো সম্ভব না, প্রায় প্রতিটা জাদুর 5-6টা থেকে 10-15টা করে লক্ষণ আছে। তো
আপনি আমাদেরকে মনে করেন জাস্ট কয়েকটা এক্সাম্পল দেন যেন জাস্ট বুঝতে সুবিধা হয়, হয়তো এটা আমাদের এই পডকাস্টে পসিবল না যে একটা সিমটম নিয়ে একটা ডিটেইল ডিসকাশন করা, জাস্ট একটা দুইটা এক্সাম্পল বা একটা কেস দিয়ে, কেস স্টাডি আছে কিনা আপনার জানার মধ্যে যে এরকম এরকম হয়তো তার মধ্যে, আমার একটা যা আছে আমি বলবো সেটা একটু পরে, এরকম আমি এরকম একটু কমন ধরায় দেওয়ার মতো আর কি, যেন মানুষ বুঝতে পারে সহজে।
জাদু কিছু কমন লক্ষণ বলা যায় সেটা হচ্ছে যে মাথা ব্যথা থাকা একটা, মানে মানে কমন, এটা সাধারণত সব জাদুর ক্ষেত্রে সাধারণত এমন হয়ে থাকে, মাথা ব্যথা প্রায় সবারই থাকে অধিকাংশই। আর একটা হচ্ছে যে মেরুদণ্ডের নিচের দিকে ব্যথা, মানে কেউ যদি জাদু আক্রান্ত হয় সাধারণত তার মেরুদণ্ডের নিচের দিকে ব্যথা থাকে, এটা একটা। আর একটা হচ্ছে যে সন্ধ্যা থেকে মানে বিকাল থেকে রাত পর্যন্ত, মাঝরাত পর্যন্ত মেজাজ খারাপ থাকে, বা মানে খারাপ ব্যবহার করে, পাগলের মতন করে, এই জাতীয়, মানে এটা সাধারণত অধিকাংশ জাদু যারা আক্রান্ত হয় তাদের ক্ষেত্রে সাধারণত এমন হয়ে থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে যে অমাবস্যা বা পূর্ণিমা এই জাতীয় মানে ঘটনাগুলোর ক্ষেত্রে তখন দেখা যায় যে মানে মেজাজ টেজাজ খারাপ হয়ে থাকে, যে জাদুর যে লক্ষণগুলো মানে জাদুর কারণে যে সমস্যাগুলো হচ্ছে সমস্যাগুলো বাইরে যায় এই আর কি, এগুলো হচ্ছে সাধারণত মানে সব জাদুর ক্ষেত্রে। ইয়া তবে বিষয় হচ্ছে যে যদি মানে কনফার্ম হইতে চান সহজ উপায় হচ্ছে আর রুকিয়ার আয়াতগুলো পড়া, রুকিয়ার আয়াতগুলো পড়লে যার যে জাদু আক্রান্ত হয়েছে তার থেকে ইফেক্ট দেখা যাবে, এরকম পেট ব্যথা করবে, মাথা ব্যথা করবে, অথবা বমি করতে চাইবে, অথবা রুকিয়ার আয়াত পড়ে পানিতে ফুদিয়ে খেলেও ইফেক্টগুলো হবে আর কি, তখন বোঝা যাবে যে আসলে মানে বিষয় হচ্ছে যে সিমটম দেখে যতটুকু সিমটম দেখে মোটামুটি ধারণা করা যায় যে হ্যাঁ ঠিক আছে, সিমটম দেখে ঘটনা শুনে যে বোঝা যায় যে মোটামুটি হ্যাঁ ঠিক আছে এরকম হতে পারে, কনফার্ম হওয়ার জন্য সাধারণত যারা রাখি যারা রুকিয়া করেন তারা সাধারণত রুকিয়া করে তারপরে কনফার্ম হন যে হ্যাঁ আসলে সে জাদু আক্রান্ত, সে অন্য কোনো মানে নর্মাল কোনো কারণে না। কারণ আপনি যদি জাদু মানে আপনি যদি কেউ যদি চেহারা খারাপ তাই বিয়ে হয় না, অথবা অনেক অনেক শর্ত দিয়ে রাখছে তাই বিয়ে হয় না, এরকম যদি হয় তাহলে তো তার মানে পিঠের নিচে ব্যথা থাকার কোনো কারণ নেই, তাই না? এর সাথে তো কোনো মানে মিলবে না, অথবা তারপর যখন রুকিয়া করা হবে তো তার বমি আসবে কেন? তো সাধু কোরআন তেলা তো সবাই শুনে, তার সে কোরআন তেলা শুনে তার বমি আসবে কেন, বা মাথা ব্যথা শুরু হবে কেন, ঘাড় ব্যথা শুরু হবে কেন? তো মানে এগুলো যখন ইফেক্ট দেখা যায় তখন বুঝা যায় যে সে হ্যাঁ আসলে জাদু আক্রান্ত, তার মানে সাধারণ কোনো কারণ না।
আচ্ছা আমি একটা এক্সাম্পল দিই, জাস্ট আমি
শুনছি। আচ্ছা ভাই এখানে একটা শাখা প্রশ্ন আমার ছিল, একটা ব্রাঞ্চ, যে মানে জিন শয়তান মানুষ শয়তান সবাই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগানো, মানে ফ্যামিলি নামক ইউনিটটাকে অ্যাটাক করতে এত তৎপর কেন? মানে হোয়াট স্পেশাল অ্যাবাউট ফ্যামিলি, অ্যাবাউট দ্য বন্ড বিটুইন হাজব্যান্ড এন্ড ওয়াইফ?
এটা আসলে শুধু জিন শয়তান না মানুষ শয়তানরা অবশ্যই, হ্যাঁ নাস্তিকরা তো বলে যে
ফেমিনিস্টরা
সর্বপ্রকার শয়তানটা ফ্যামিলির পিছনে লাগে, কারণ হচ্ছে যে সাধারণত মানুষ থেকে ধর্মের যে বিশ্বাসটা, ধর্মের শিক্ষাটা, মানুষের নৈতিকতা, নীতি শিক্ষা সবকিছু সাধারণত এই ফ্যামিলি থেকে পায়। মানে প্রথম শুরুটা তো সাধারণত ফ্যামিলি থেকে পায়। মানে কারো যদি বাবা মা না থাকে, যদি রাস্তায় ঘুরে ফেরে ফিরে মানে বেড়ায়, তো দেখা যায় যে তো সাধারণত ভালো হয় না তাদের মানে পরবর্তী অবস্থা, শিক্ষা দীক্ষা, নৈতিকতার অবস্থা খুব একটা ভালো হয়। সাধারণত তারা মানুষদেরকে তো মানে এভাবে নষ্ট করে ফেলতে হয়, মানুষদের স্বভাব, কমিউনিটি সবকিছু নষ্ট করে ফেলতে আছে।
কোশ্চেনটা আমি একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে একটা অ্যান্সার দিই। এটা এখনকার মানে গত আই মিন বলবো কি সেকুলার লিবারালিজম আইডিয়া আইডিওলজি ধরে এখন ওয়েস্টে তো ডমিনেন্ট মুসলিম ওয়ার্ল্ডে এটাকে পুশ করতেছে অনেকখানি, অনেক হয়েছে বেসিক্যালি। এটা একটা তাদের একটা গোল যে মানুষের উপরে ফ্যামিলির ইম্প্যাক্টকে সবচেয়ে মিনিমাল লেভেলে রাখা এবং স্টেট ইম্প্যাক্টটা সবচেয়ে বেশি রাখা। এই কারণে ওয়েস্টের লগুলো হচ্ছে এরকম যে বাপ মা সার্টেন লেভেলের পরে সন্তানকে কিন্তু কন্ট্রোল করতে পারে না বা শাসন করতে পারবে না, মাইল লাগাইলে ফোন দিলে পুলিশ ধরে নিয়ে যাবে বা এই ধরনের অনেকগুলো বিষয় আছে। স্কুলগুলো পাবলিক স্কুল, তারা কিন্তু চায় মহিলারা কাজ করুক, সেম সবাই কাজ করবে, বাচ্চাকে দেখবে, বাচ্চাকে দেখবে কেয়ার, চাইল্ড কেয়ারে। এর কারণটা কি? তাহলে হচ্ছে ফ্যামিলির ইনফ্লুয়েন্সটা সবচেয়ে মিনিমাল লেভেলে থাকলো আর সে সোসাইটি থেকে সবচেয়ে বেশি জিনিস শিখবে, এই কেয়ার থেকে, স্কুল থেকে, কলেজ থেকে, টিভি থেকে, মিডিয়া থেকে সবচেয়ে বেশি ইনফ্লুয়েসড হবে আর ফ্যামিলি থেকে সবচেয়ে লেস ইনফ্লুয়েসড হবে। এবং ফ্যামিলিটাকে বাই ল তারা লিমিট করে দিচ্ছে এই যে লাইক এত বছরের পরে ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ ছেলে 18 তারপর হচ্ছে আপনার ওই যে ইয়ে করে এই যে মাইট দিলে, মাইট দেওয়ার দরকার নেই, বোধ হয় একটু বেশি জোরে কথা বলার সমস্যা আছে আজকাল যে হ্যাঁ পুরো পুলিশকে কমপ্লেন করলে পুলিশই করবে। এটা ছেলে ওরা চায়, কারণটা কি আপনি যেটা বললেন যে ফ্যামিলি ইনফ্রাস্ট্রাকচার একদম মিনিমাল রাখা যায় তাহলে একটা মানুষের ব্রেনকে সবচেয়ে বেশি কন্ট্রোল করতে পারবে কি গভর্নমেন্ট, বাই হিজ বাই ইটস মিডিয়া, বাই স্কুল কলেজ ইনস্টিটিউশন গুলা, গভর্নমেন্ট ইনস্টিটিউশন গুলা দিয়ে সবচেয়ে বেশি তাকে তার মগজটাকে অকুপাই করে রাখা যাবে। আর আপনি যেটা বললেন যে মানে পরিবার থাকলে পরিবার একটা ইউনিট, 10টা পরিবার মিলে একটা ট্রাইবাল ইউনিট, এটাকে ব্রেক করা ইজি আর কি। যে কারণে এখন ওই যে আপনি যেটা শুরুতে যে বললেন যে ট্রাইব, জিনদের ট্রাইব আছে, মানুষদের ট্রাইব নাই, এটা একটা একটা সোশিও পলিটিক্যাল ডিসকাশন যে ট্রাইব না থাকার একটা কারণ কি অ্যাকচুয়ালি। তারা চায় ট্রাইবগুলো না থাকুক, কারণ ট্রাইবাল বন্ড, স্ট্রং বন্ড, এখানে গভর্নমেন্ট ইন্টারফেয়ার করতে পারে না। এখন যেটা হয়েছে সব ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা মানুষ সবাই আলাদা আলাদা, যে কারণে আমার মনে হয় এটা একটা কারণ হতে পারে শয়তানের, যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বিভেদ করা আর মানুষের লাইফ হয়ে যায়। আমি যেটা বুঝি,
হ্যাঁ স্বাভাবিক
ইস্যু থাকলে
আর জিনিসটা মনে খুব সেন্সিটিভ প্লাস এই জিনিসটা দিয়ে মানে সেন্সিটিভ উইক পয়েন্ট মানুষের ফ্যামিলি, এই জন্য ফ্যামিলিতে মনে হয় অ্যাটাক করে।
আসলে
আচ্ছা এখন আপনার ওই একটা জিনিস বলেন আপনি যে কিছু ফিজিক্যাল কন্ডিশন হয় লাইক মাথা ব্যথা বা এই ধরনের, হ্যাঁ আচ্ছা আমি একটা এক্সাম্পল বলছিলাম শেয়ার করবো বলে ফেলি। হ্যাঁ হাজব্যান্ড ওয়াইফের একটা ইস্যু এ ধরনের, হাজব্যান্ড হচ্ছে আর একটা শহরে থাকে মোস্ট প্রবাবলি, সে দূর থেকে যাচ্ছে ওয়াইফের কাছে দেখা করতে যাবে, সামথিং লাইক দিস। ওয়াইফ খুব খুশি, স্বাভাবিক, হাজব্যান্ড আসবে, 10-12 ঘন্টার জার্নি, হাজব্যান্ড আসলো ক্লান্ত ক্লান্ত, ওয়াইফ সেজে গুজে বসে আছে লিটারেলি এই ধরনের। বাসে আসার পর সাথে সাথে তার মেজাজ খারাপ হয়ে গেছে, তোমার চুল হবে কাটা কেন, ওয়াইফ হাজব্যান্ড কোশ্চেন করতেছে। চুল কাটা নর্মালি ছিল, জাস্ট একটা এক্সকিউজ এইটা নিয়ে তাদের মধ্যে লেগে গেছে, অথচ এটা কোনো ইস্যু না। ওয়াইফও হ্যাপি হাজব্যান্ড আসবে, হাজব্যান্ডও হ্যাপি ওয়াইফের কাছে যাবে, কিন্তু এইটা নিয়ে দেখা গেছে তাদের মধ্যে ঝগড়া লাগছে, যা পরে ঠিক হয়েছে আমার মতো। এই ধরনের আর কি অড ভাবে জিনিসগুলো, আমি যেটা জানি যে খুব ট্রিভিয়াল তুচ্ছ একটা বিষয় নিয়ে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া লেগে যায় কাইন্ড অফ।
হ্যাঁ স্বামী স্ত্রী জাদু,
আপনি হয়তো অনেক পাবেন, যেহেতু আপনার কাছে নিশ্চয়ই ধরনের কেস আসে, মেবি আমরা আরেকটা পডকাস্ট ইনশাল্লাহ ওই এক্সপিরিয়েন্স গুলো শুনলে আমার মনে হয় মানুষ মোর রিলেট করতে পারবে, কারণ মাথা ব্যথা বা এটা যেটা বললেন সেটা মোর জেনারেল, কিন্তু স্পেসিফিকলি হইলে তখন মানুষ বুঝে যাচ্ছে এই একটা প্যাটার্ন থাকে আই থিঙ্ক এই ধরনের বিহেভিয়ারে মানুষের।
আবার খালি সিমটম বলার ক্ষেত্রে একটা সমস্যা কি যে কোন রোগ নিয়ে আলোচনা হইতেছে, কেউ এটা সিমটম বললো যে এই রোগের এই সিমটম, দেখা যায় ওই দিন মানসিক ভাবে একটা টেন্স হয়ে যায়, আমার মধ্যে তো এই সিমটমটা আছে। দেখা যায় আল মাহমুদ ভাই তো বললো মাথা ব্যথার কথা, অডিয়েন্সের কারো এই টাইমে মাথা ব্যথা শুরু, এই টাইমে মেরুদণ্ডের নিচে ব্যথা শুরু,
আমাদের পয়েন্টে আসি। একটা বিষয় আপনি যেটা বললেন যে ফিজিক্যাল যেসব বিষয় সেটাও থাকে, এটা একটা বিহেভিয়ারাল নিয়ে নিশ্চয় আরেকটা ডিসকাশন হবে ইনশাল্লাহ যদি সম্ভব হয়। আরেকটা হলো যে আপনার স্বপ্ন, এটা
হ্যাঁ
স্বপ্নের একটা ইস্যু থাকে আসলে, স্বপ্নের সাথে ম্যাজিক বা স্বপ্নের সাথে জিন এটার ইয়েটা কিরকম, একটা ম্যাজিক অ্যাফ্লিক্টেড পার্সন যার ম্যাজিক আছে বা যার মধ্যে জিন আছে, সে তার তার স্বপ্ন করা কেমন হবে, সে স্বপ্ন দেখে কি কিছু সেন্স করতে পারবে? বিকজ আমরা চাচ্ছি মানুষজন যেন একটু সেন্স করার চেষ্টা করে যে আসলে তার প্রবলেমটা কি, দেন ইনশাল্লাহ আমরা রুকিয়ার দিকে যাবো এই পরবর্তী আলোচনায়।
স্বপ্ন থেকে কিছুটা বোঝা যায়, বাদ বাকি স্বপ্নের উপর ডিপেন্ড করা যাবে না, কারণ স্বাভাবিকভাবে স্বপ্ন শরীয়তের দলিল না। স্বপ্ন থেকে মানে মোটামুটি আন্দাজ করা যাবে, অন্যান্য লক্ষণের সাথে অন্য লক্ষণগুলো যখন বিদ্যমান আছে, তারপরে যখন স্বপ্নের লক্ষণগুলো বিদ্যমান আছে তখন বোঝা যাবে যে হ্যাঁ ঠিক আছে হতে পারে। যেমন খুব একটা কমন লক্ষণ হচ্ছে যে সাপ অথবা মানে কেউ জাদু আক্রান্ত হলে সাধারণত দেখা যায় যে প্রাণী গরু মহিষ বা এরকম কিছু প্রাণী অথবা কোনো গাড়ি তাকে ধাওয়া করছে, এটা একটা সাধারণত জাদু আক্রান্তদের ক্ষেত্রে হয়ে থাকে। আর একটা হয়ে থাকে যে সেটা হচ্ছে সাপ দেখে, সাপ আক্রমণ করতে আসছে অথবা চারপাশে অনেক সাপ করছে।
কুকুর, কুকুরটা কি কোনো সাইন?
কুকুর সাধারণত জিন আক্রান্তরা দেখে, যে স্বাভাবিকভাবে আমরা এক দুবার দেখলেই এরকম কিছু দেখলেই নিরা করার কিছু নেই, সাধারণত কুকুর যদি দেখে তাহলে জিন আক্রান্তরাই দেখে। যে খুব ঘন ঘন যদি দেখে ব্যাপারগুলো, যে একটা কুকুর বা দুইটা কুকুর যদি খুব ঘন ঘন দেখতেছে তাহলে বুঝতে হবে যে হ্যাঁ ঠিক আছে কিছু সমস্যা আছে।
আচ্ছা সেক্সুয়াল অ্যাসল্ট যেটা, মনে করেন আমি যেটা জানি এটা মেয়েরা বেশি দেখে, যে কাইন্ড অফ তাকে কেউ একজন সেক্সুয়ালি হ্যারাস করতেছে বা রেপ করতে চাচ্ছে বা সেক্সুয়াল ইন্টারকোর্স করতেছে ফোর্সফুলি, এইটা একটা সিমটম?
শুধু এটা না, বাদ বাকি যদি আমরা খুব ঘন ঘন বোবা ধরার সমস্যা থাকে তাহলে এটা জিন আক্রান্ত হওয়ার একটা লক্ষণ, মানে জিন আক্রান্ত হওয়া অথবা মানে জাদুর মাধ্যমে জিন আক্রান্ত হওয়া, মোট কথা জিন আক্রান্ত হওয়ার একটা লক্ষণ এটা, যে খুব ঘন ঘন বোবা আক্রান্ত হওয়া। আর সেক্সুয়াল মানে এরকম অনুভূতি হওয়া ঘুমের মধ্যে অথবা স্বপ্নের মধ্যে, এটাও একটা বলা যায় যে মানে লক্ষণ এটা জাদু আক্রান্ত।
ছেলেদের ক্ষেত্রে যেটা, ছেলেদের ক্ষেত্রে যেটা আসে যে আপনার স্বপ্নদোষ হয় রেগুলার, এটা কি?
হ্যাঁ খুব ঘন ঘন হওয়া, স্বপ্নদোষ হয়, এটা জিন আক্রান্ত হওয়ার কারণ হতে পারে। আর হ্যাঁ এই বোবা ধরার সমস্যা বা এই ঘন ঘন স্বপ্ন তো স্বরের সমস্যাটা, এটা একটা কারণ হতে পারে, সেটা হচ্ছে জিনের নজর, মানে জিনের বোধ নজর লাগলেও এই
সামথিং রং আমরা মানে সেন্স করতে পারবো যদি কেউ রিপিটেডলি সেক্সুয়াল ইন্টারকোর্স, সেক্সুয়াল অ্যাসল্টের অথবা সাপ অথবা স্বপ্ন দেশে দেখে, তাহলে আমরা একটা আইডিয়া করতে পারি মেইবি তার একটা প্রবলেম আছে। এখন আপনি যেটা বললেন যে কনফার্ম হওয়ার বিষয়টা, মানে ডায়াগনোসিসের একদম ফাইনাল স্টেজ যদি আমরা বলি, যে হচ্ছে রুকিয়া করলে আমরা আসলে বুঝতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ রুকিয়া, এটাই আগে আমাদেরকে বলেন যে আসলে রুকিয়াটা কি, মানে ধীরে করে কি পড়তেছি আমরা, বা আমরা যদি আপনার রুকিয়া সেন্টারে কোনোদিন যাই আমরা আপনাকে কি করতে দেবো?
রুকিয়া শাব্দিক অর্থে রুকিয়া বলতে বোঝায় মন্ত্র, ঠিক আছে, মানে এটা জায়েজ মন্ত্রের মধ্যে অন্তর্ভুক্ত, কুফরি মন্ত্রের মধ্যে অন্তর্ভুক্ত। তবে স্বাভাবিকভাবে রুকিয়া বলতে জায়েজ মন্ত্রই বোঝায়, রুকিয়া বলতে রুকিয়া শরিয়া বোঝায়, যেটা মানে শরীয়ত মাধ্যমে ঝাড়ফুঁক করা, রুকিয়া অর্থ ঝাড়ফুঁক করা, রুকিয়া অর্থ কখনো কখনো তাবিজের ক্ষেত্রে রুকিয়া শব্দটা ব্যবহার হয়, খুব রেয়ার, বাদ বাকি ঝাড়ফুঁক অথবা মন্ত্র এই দুটার ক্ষেত্রে সাধারণত ব্যবহার হয়। তো যদি রুকিয়া সেন্টারে যাওয়া হয় অথবা যদি মানে রুকিয়া বলতে বোঝানো হয়, তাহলে স্বাভাবিকভাবে আমরা বলবো যে এক অল্প কথায় কোরআনের আয়াত অথবা হাদিসের কোনো দোয়া দ্বারা ঝাড়ফুঁক করা, এটাকে রুকিয়া বলা হয়।
মানে কন্টিনিউয়াসলি রোগীর কাছে, রোগীর কানের সামনে বা সামনে আমরা হচ্ছে কোরআনের আয়াত পড়া,
রোগীর কাছে গিয়ে পড়া, এটা এটা হতে পারে রোগীর সামনে বসে পড়া অথবা রোগীর মাথায় হাত রেখে পড়া অথবা ব্যথার জায়গায় হাত রেখে পড়া অথবা পড়ার পর ফু দেওয়া। রুকিয়ার প্রায় 8-10 প্রকার আছে, সম্ভবত 9 প্রকারের রুকিয়া আছে।
আচ্ছা এখন আপনার রুকিয়া করার পরে আসলে প্রবলেম মানে কি কি দেখে বোঝা যাবে যে প্রবলেম আছে?
বদ নজরের আক্রান্তদের ক্ষেত্রে দেখা যায় সাধারণত যে ঘুম ধরে রুকিয়া করতে লাগলে, প্রচুর ঘুম ধরে, খুব টায়ার্ড লাগে রুকিয়া শুনতে লাগলে, এটা সাধারণত বদ নজরের লক্ষণ। আর এটা হতে পারে যে প্রস্রাব লাগে রুকিয়া শুনতে লাগলে, অথবা প্রস্রাব রুকিয়া শোনার পরে যখন প্রস্রাব করতে যায় তখন এই একটু মানে অতিরিক্ত পাওয়ারফুল ওষুধ খেলে যেরকম মানে প্রস্রাব করতে কষ্ট হয় অথবা হলুদ প্রস্রাব হয়, এ জাতীয় হতে পারে, এটা বদ নজরের ক্ষেত্রে সাধারণত। জিন আক্রান্তের ক্ষেত্রে এটা মনে হতে পারে যে শরীরের ভিতরে কিছু ছোটাছুটি করছে, এটা হতে পারে, অথবা জিন আক্রান্তের ক্ষেত্রে সাধারণত যেটা হয় ফিট লেগে যায়, দাঁতে দাঁত লেগে যায়, অজ্ঞান হয়ে যায়, জিন কথা বলতে লাগে। এটা সাধারণত জিন আক্রান্তদের ক্ষেত্রে এরকম হয়, অথবা জিন আক্রান্তদের ক্ষেত্রে একটা হয় সেটা হচ্ছে হা, মানে যেটা মানে হাই আসে না, যেটা আমি ঘুম ধরলে আমাদের যেটা যেমন হয়, এটা
আচ্ছা
হাই আসে।
হাসি এরকম কি আছে যে আপনার অনেক হাসতে থাকে পেশেন্ট?
এটা তো মানে জিন হাসতে থাকে, তখন জিন চলে
মানে
আসে,
আচ্ছা
তখন
মানে জিন চলে আসে সামনে, আচ্ছা
হ্যাঁ জিন আসলে তখন হাসতে থাকতে অথবা চিল্লাইতে পারে অথবা গালাগালি শুরু করতে পারে, এরকম হতে পারে। জিন আসলে তো জীবন কিছু হতে পারে আর
আচ্ছা
কি।
এখন একটা পেশেন্টের একটা এক্সপিরিয়েন্স আপনাকে বলি। সে একবার আমাকে আমি শুনছি, আমার কানে হয়ে আসছে যে সে কোরআন পড়ে, রেগুলার পড়তো, কিন্তু তার ম্যাজিকের প্রবলেমটা ধরা পড়ছে অনেক পরে। তো সে জিজ্ঞেস করছে যে আমি তো একদিন কোরআন পড়ছি, তাহলে আমার প্রবলেম যদি থেকে থাকে ম্যাজিকের বা জিনের, যে ধরা পড়লো না কেন, মানে এটা অনেক পরে, কয়েক বছর, অনেক বছর পর ম্যাজিকের, অ্যাকচুয়াল ম্যাজিকের পর সে ধরা পড়ছে, তাহলে এটা কেন হলো, মানে রুকিয়াটা কি তাহলে কাজ করে নাই?
আচ্ছা, বিষয় হচ্ছে যে মানে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি যদি মানে কোরআন স্বাভাবিক নিয়তে তেলাওয়াত করেন, তাহলে জিনের রোগীদের ক্ষেত্রে খুব বেশি হলে এটা হতে পারে যে শুনতে ইচ্ছা করতেছে না, এরকম হতে পারে। আপনি যখন রুকিয়া নিয়তে তেলাওয়াত করবেন তখন এটা রুকিয়ার জন্য ইফেক্ট হবে। অথবা মানে আপনি যদি দেখেন যে জিনের রোগী অথবা মানে সাধারণত যে কেউ যদি জাদু আক্রান্ত হয়, তাহলে মানে বদনজর, এটা সব ক্ষেত্রে জিন বা জাদু আক্রান্তদের ক্ষেত্রে দেখা যায় যে বদনজরের লক্ষণগুলো তার মধ্যে চলে আসে। তো এক্ষেত্রে মানে আপনি যদি নিয়ত করেন রুকিয়া করার সময় যে আপনি বদনজরের জন্য রুকিয়া করতেছেন, তাহলে তার বদনজরের সমস্যাটাই যাবে। আপনি যদি নিয়ত করেন যে আমি একই আয়াত, ঠিক আছে, যে আয়াতগুলো রুকিয়ার জন্য বদনজরের জন্য তিলাওয়াত করতেছেন, ওই আয়াতগুলো যদি আপনি আবার জাদুর রুকিয়ার নিয়তে যদি তিলাওয়াত করেন, তাহলে সেটা জাদুর উপর ডিপেন্ড করে, মোট কথা নিয়তের উপর ডিপেন্ড করে। যেহেতু সে কোরআন তিলাওয়াতের ক্ষেত্রে স্বাভাবিক কোরআন তিলাওয়াত নিয়ত করছে, তাই হয়নি আর কি।
তাহলে রুকিয়া কি মানে নিজে 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 করা যায়? মানে আমি নিজের উপর রুকিয়া করতে পারবো, বা এই রুকিয়া করার অথরিটি আসলে কে, যে কে করা উচিত, কিভাবে করা উচিত?
যদি সেলফ রুকিয়ার কথা বলেন যে নিজের জন্য নিজে রুকিয়া করা অথবা নিজের ফ্যামিলির জন্য রুকিয়া করা, এটা যে কেউ করতে পারে। এটা শুধুমাত্র শর্ত হচ্ছে যে রুকিয়ার মধ্যে কোনো সমস্যা না থাকে। যদি জায়েজ কিছু দেওয়া হয়, কোরআনের আয়াত বা হাদিস দোয়া দেওয়া হয়, তাহলে ইনাফ, যে কেউ করতে পারবে। এটা কোনো ইজাজত দরকার নাই বা কোনো শায়খের সাগাদ হওয়ার দরকার নাই, এটা যে কেউ করতে পারে, সমস্যা নেই। আর যদি যদি বলা হয় যে পাবলিকের জন্য আমি আমভাবে রুকিয়া করবো, এক্ষেত্রে তাকে একটু সতর্ক থাকতে হবে, যেহেতু আপনি অনেক অনেকের সমস্যা ডিল করবেন, অনেক রকম জিনটিনে নিয়ে করবেন, তখন আপনাকে একটু যত্নবান হতে হবে, প্রতিদিন আমল টামল ঠিকঠাকভাবে করতে হবে, একটু নিজের ব্যাপারে যত্নবান হতে হবে, নিজের ফ্যামিলির ব্যাপারে ফ্যামিলির লোকদেরকেও একটু বলতে হবে যে আমল টামল ঠিকঠাকভাবে করে আর কি।
আচ্ছা ভাই, ওই যে একটা আপনি মনে হয় ইয়ে সিরিজটাও দেখছেন, দ্য ডায়েরি অফ এক্সরসিস্ট, লন্ডনের আবু ইব্রাহিম হোসেন, ওখানে একটা ঘটনা বলছিল যে একটা ছেলে বিকালে একটা পার্ক দিয়ে যাওয়ার সময় জিনের সম্ভবত একটা বাচ্চা মেরে ফেলে। হ্যাঁ, এখন এরকম সমস্যা কি আমাদের বাসায়, ধরেন সিঁড়ির তলায় এদিকে ওদিক চিপায়, এগুলো কি হওয়ার সম্ভাবনা আছে? আমাদের সাবধান থাকা দরকার আছে।
হ্যাঁ, এটা হতে পারে। সম্ভবত কয়েক বছর আগেরই ঘটনা, আমার আব্বু আমাদের বাসার ঘটনা বলি, চারপাশে তো ঘেরা দেয়াল দেয়া, আব্বা দেখেছে উঠানের মধ্যে রান্নাঘরের টুয়ে পাশে গ্রামে, তো চারপাশে দেওয়াল দেয়া, তো দেখেছি বিরাট বড় একটা প্রায় 12-13 হাত লম্বা এই মোটা একটা সাপ। তখন আব্বু বলছি কি সাপ থেকে আসলো, আমাকে বলছে একটা বাঁশ নিয়ে আসো। বাঁশ নিয়ে আসতে ওদিকে ঘুরছে, দেখে যে নাই সাপ, মানে জাস্ট পিছনে ঘুরছে, ঘুরে দিক তাকাইছে, দেখে সাপ নাই। তো নিশ্চয় জিন ছিল। এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লামের হাদিস আছে, সম্ভবত বুখারী শরীফের হাদিস ছিল, বলছেন যে বাড়িতে জিনরা থাকে। মানে একজন সাহাবী হয়েছিল কি যে উনি বাসায় গেছিল, যা দেখে যে খাটের উপর একটা জিন, সরি একটা সাপ শুয়ে আছে। তখন সাপটাকে বর্ষা দিয়ে মেয়েরা নেশা উঠানে রাখছে, আর মানে সাবিটা মারা গেছে, সাপটা মারা গেছে, কি আর মরছে বুঝতে পারিনি কেউ। তো মানে তো নুসুল্লাহ ইসলামের কাছে যখন এই ঘটনাটা বলা হয়েছে, তো নুসুল্লাহ ইসলাম বলছেন যে বাড়িতে তো অন্যরাও থাকে, তো তোমরা যদি এরকম সাপ দেখো বা এরকম সন্দেহজনক কিছু দেখো, তখন তোমরা ইয়া করবা, 3 দিন এটা বের করে দিবা, 3 দিন চলে যেতে বলবা, আর এরপরে তখন যদি তাও দেখো যদি আসে, তাহলে তোমরা মেরে ফেলতে পারো, এটা শয়তান। তো এক্ষেত্রে মানে আমাদের কাজ হবে, যদি মানে মানে যেখানে থাকার কথা না এখানে সাপ তবু আসে, এক্ষেত্রে আমরা মানে বলতে পারি, মানে ঘোষণা দিতে পারি যেখান থেকে চলে যাও, বা এখান থেকে চলে যাও, এখানে মানুষ থাকে, অথবা এটা মানুষের জায়গা, তোমাদের জায়গা না, এরকম কিছু বলে তাড়া দিতে পারি, অথবা কিছু দিয়ে আমরা লাঠি টাঠি দিয়ে ধাওয়াই দিতে পারি। এরকমভাবে কয়েকবার করার পরে যদি দেখা যায় যে আসে বা মানে কোনো কোনো মানে ইফেক্টিভ হইতেছে না, বা আমি বললাম বলে সরে গেলাম, তারপরে ওভাবে আছে, তাহলে বুঝতে হবে এটা সব সাধারণ সব কোনো জিনিস কিছু না।
আচ্ছা মোহাম্মদ ভাই, মনে করেন আপনার একটা বিষয় কোশ্চেনটা বলে গেছি, কাট করতে হবে। আচ্ছা, আমরা ওই যে একটা কোশ্চেন আমাদের একজন মেল করছিল, একজন একটা কোশ্চেন, আমি জাস্ট এটা আপনার কথায় মোটামুটি কাভার হয়ে গেছে, বাট আমি তো শিওর হওয়ার জন্য একটু কনফার্ম করার জন্য প্রশ্নটা ছিল এটা, যে আমি আমি কি কোনো আমার ফ্যামিলি মেম্বারের উপরে লুকিয়ে করতে পারবো কিনা, বা আলাদা মানে এক্সট্রা কোনো প্রোটেকশনের বিষয় আছে কিনা, বিকজ একটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের উপরে করতেছে এটা একটা, বা ফ্যামিলি মেম্বারের উপরে, আর আপনারা হচ্ছেন কমিউনিটি ধরে ফুল কমিউনিটির উপরে করতেছেন, সো একটা জেনারেল মুসলিম ওয়াইফের উপরে হাজব্যান্ড বা ওয়াইফ হাজব্যান্ডের উপরে, বা এটা কি করতে পারবে কিনা, এটার জন্য আলাদা কোনো যোগ্যতা থাকা,
এক্ষেত্রে আলাদা কোনো যোগ্যতা বা আলাদা কিছু থাকে, আপনি কোরআন পড়তে পারেন, ব্যাস আপনি কিছু করতে পারেন।
আচ্ছা, তার মানে সাধারণ মানুষ চাইলে লুকিয়ে করতে পারবে, নিজের ফ্যামিলি মেম্বারের উপরে, কাছের মানুষের উপরে করতে পারবে, আর বাইরে যদি প্রফেশনাল রাখি বলিস, সেক্ষেত্রে আলাদা কিছু আই থিঙ্ক প্রিপারেশন বা মেবি আর একটু প্র্যাকটিসের ডেভেলপ হতে হবে, তাই কিনা?
হ্যাঁ, একটু একটু অভিজ্ঞতা থাকা লাগবে, যে মানে এর উপরে নলেজ একটু বেশি থাকা লাগবে, যে কি কিরকম রোগীর ক্ষেত্রে কি করা উচিত, আর বাদ বাকি নিজের প্রোটেকশনের ক্ষেত্রে আকিদার একটু যত্নবান হতে হবে আর কি, প্রতিদিন আমলগুলো ঠিকঠাক ভাবে করতে হবে।
এক্ষেত্রে
প্রথম বিষয় হচ্ছে যে আমল তো করবেন, তবে এখানে প্রথম বিষয় হচ্ছে যে মানে আল্লাহর উপর তাওয়াক্কুলটা বেশি থাকা লাগবে, যে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল, মানে আমি আল্লাহর উপর ভরসা করছি, আমি আল্লাহর বান্দা, আমি নামাজ কাম ঠিকঠাক করে পড়ি, আমি জিনদের সাথে কোনো ঝামেলায় জড়াইনি, যিনি আমাদেরকে ক্ষতি করবে কেন। এখানে কোরআনের আয়াতটা উল্লেখ করা যেতে পারে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আমন, যারা ঈমান আনছে আর ঈমানের সাথে শিরকে মিশ্রিত করেনি তাই নিরাপদ। ঠিক আছে, তো মানে এখানে প্রথম বিষয় হচ্ছে যে এরকম আপনাকে আল্লাহর উপর ভরসা রাখতে হবে, যে আমি ঠিক আছে আমি আল্লাহর উপর ঈমান আনছি, ব্যাস আমাকে হয়তো কেন ক্ষতি করবে, আল্লাহ আমাকে হিফাজত করবে। তো প্রথম বিষয় হচ্ছে যে আমলটা আমল তো আমল করবেন, অন্যান্য মাসুম জিকির আমল করবেন, তবে এখানে বড় বিষয় হচ্ছে যে আপনাকে আল্লাহর উপর তাকুলটা বেশি রাখতে হবে, আর এরপরে আমল করবেন। হ্যাঁ ঠিক আছে, যেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইখলাস ফালাক মাস তিনবার করে পড়তে, যে এক সাহাবি রাসূলুল্লাহর কাছে আসছিল, তখন রাসূলুল্লাহ বলছেন বলো, তুমি বলছেন কি বলবো, তুমি এরকম কয়েকবার বলছেন, তারপরে বলছেন যে সূরা ইখলাস ফালাক মাস তিনবার করে বলো সকাল এবং সন্ধ্যায়, তাহলে সবকিছু থেকে হিফাজতের জন্য তোমার এটা যথেষ্ট হবে, এটা একটা। অথবা আরো আছে যেরকম বিসমিল্লাহিল্লাহিল্লাহিয়াদুহুমাসমি সেবং ফিলার্দেলাফিস্তানাই হস্তানি হাই, এটা একটা সুন্দর দোয়া, তিনবার করে পড়তে হয় ফজর এবং মাগরিবের পরে, এটা একটা সুন্দর দোয়া, এটাও বিভিন্ন ক্ষতি থেকে হিফাজতের জন্য। এরকম অনেক কিছু দোয়া আছে, মাসরুম দোয়া আছে, মাসরুম জিকির আছে, হিসমুল মুসলিমে পাবেন আপনি, নবীজির দোয়া এইগুলোতে পাবেন, আরো কিছু এরকম মানে এখন বেশ কিছু সুন্দর সুন্দর বই বের হয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেক অতি প্রাকৃতিক আমলগুলো থেকে দূরে থাকা এটাই উত্তম। মানে এক চাচি ঘটনা বলি, উনি উনি কিছু সমস্যা হচ্ছিল, ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি প্রতিদিন মাসরুম আমল এগুলো ঠিকঠাকভাবে করবেন, বলছেন হ্যাঁ আমি করি, প্রতিদিন 100 বার 1000 বার দূরে শরীফ পড়ি, অবশ্যই থাক আপাতত 1000 বারের আমল বাদ দেন, আপনি প্রতিদিন 3 বার করে সেই ক্লাস ফেলাতে মাস করবেন, আর কিছু বললাম মানে কয়েকদিন পুরো সমস্যা চলে গেছে আলহামদুলিল্লাহ। তো মানে নিরাপদ থাকার একটা বড় বিষয় হচ্ছে এরকম উইয়ার্ড আমলগুলো থেকে দূরে থাকা, আমার মনে হয় এটাই উত্তম, যে মাসরুম আমলগুলো করা, এরকম উদ্ভট মানে আজগুলো জিফা থেকে দূরে থাকাটাই উত্তম।
আপনি কিছু রুকিয়ার ব্যাপারে আমাদেরকে ফার্স্ট একদম বেসিক সাজেশন দেন আজকের পর্বে, প্লাস দেন হচ্ছে আমরা কি মেসেজ দিতে পারি যারা সাফার করতেছে এই ধরনের আর কি, বা যাদের ফ্যামিলি মেম্বার সাফার করতেছে তাদের জন্য আর কি। ওকে,
আচ্ছা, প্রথমত বদনজরের ব্যাপারে বলা যায়, বদনজরের ক্ষেত্রে যদি কেউ আক্রান্ত হয় তাহলে সংক্ষেপে বলি, কেউ যদি আক্রান্ত হয় বোঝা যায় যে অমুকের নজর লাগছে, তখন তার অজুর পানি নিয়ে অজুর পানিটা তখন মানে অজুর পানিটা নিয়ে তার গায়ে ঢেলে দিলে বা গোসল করলে, গোসলের আগে তাহলে ব্যাস ইনাফ, বদনজর দূর হয়ে যাবে। আর একটা টিপস হচ্ছে যে রুকিয়ার গোসলটার ব্যাপারে বলা যায়, রুকিয়ার গোসলটা খুবই ইফেক্টিভ জিনিস, এক বালতি পানি নেয়া, এক বালতি একটা বালতিতে পানি নেয়া, পানি নেওয়ার পর তখন ওর মধ্যে হাত রেখে সুরা ইখলাস ফালাক মাস, প্রথমে সুরা ফাতিহা আয়াতুল কুরসি ইখলাস ফালাক মাস 7 বার করে পড়া, 7 বার করে পড়ার যদি বেশি সময় না থাকে বা ইয়া থাকে তাহলে কম আরো পড়া, 3 বার করে পড়া, এরকম মানে একটু কম পড়ে, এটা পড়ার পর পড়া শেষে পানি দিয়ে গোসল করা, এটা একটা মানে সুন্দর পদ্ধতি, এটা জাদুর ক্ষেত্রে অথবা বদনজরের ক্ষেত্রেও এটা সব ক্ষেত্রে বেশ ভালো ইফেক্টিভ, যে পানি নিয়ে, এক বালতি পানি নিয়ে পানির মধ্যে হাত রেখে শুরুতে দুশ্চরিত করতে পারেন, শুরুতে দুশ্চরিত অথবা কিছু পরে, তারপরে পানিতে হাত রেখে সুরা ফাতিহা, আয়াতুল কুরসি, ইখলাস ফালাক নাস এগুলো কয়েকবার পড়া, পড়ার পর তখন ওটাতে গোসল করা, এভাবে কয়েকদিন করলে ইনশাল্লাহ অনেক বেশিরভাগ ক্ষেত্রে এক দুই দিনেই বদনজরের সমস্যা থাকলে চলে যায়। আর জাদুর ক্ষেত্রে এটা দেখছি, এক ভাইয়ের বিয়ের সমস্যা ছিল, উনি 2 সপ্তাহ মোটামুটি রেগুলার করছে গোসল, এরপর ওনার জাদু নষ্ট হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, তারপর 2 সপ্তাহের মধ্যে বিয়েটি ঠিক হয়ে বিয়ে হয়ে গেছে। তো এই গোসলটা ইয়ার ক্ষেত্রেও করা যায়। আর একটা কাজ করা যায় সেটা হচ্ছে যে সিহরের আয়াত, সিহরের আয়াতগুলো মানে জাদুর চিকিৎসার ক্ষেত্রে সিহরের আয়াতগুলো হচ্ছে সুরা আরাফের 117-122 আয়াত, সুরা ইউনুসের 81-82 আয়াত, সুরা তোহার 69 আয়াত, আয়াতুল কুরসি সিহরের আয়াত, আর হচ্ছে সুরা ইখলাস ফালাক নাস, এগুলো পরে পানিতে ফু দিয়ে খাওয়া দিনে কয়েকবার, আর গোসলের পানিতে ফু দিয়ে গোসল করা অথবা পানির মধ্যে ফু দিয়ে নিজের পানি গোসলের পানিতে মিশিয়ে গোসল করা, যে কোনটা করতে পারেন যেটা সুবিধা হয় সুবিধা মতো, এটা কিছুদিন করা করলে ইনশাল্লাহ, আর পাশাপাশি ইয়া করা যেতে পারে মানে সুস্থতা নিয়ে কোরআন থেকে তিলাওয়াত করা যেতে পারে, সুরা বাকারা অথবা যেখান থেকে সুবিধা হয়, অথবা সুরা ইখলাস ফালাক নাসি বারবার তিলাওয়াত করতে পারেন, সুন্নাত রুকিয়া যেরকম হাতে ফু দিয়ে শরীর মুছে নেওয়া এটা করতে পারেন, এটা বারবার করা, এভাবে কয়েকদিন করলে আস্তে আস্তে ইনশাল্লাহ জাদু সমস্যা হোক বদনজরের সমস্যা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর যিনি রোগীর ক্ষেত্রে যদি বলেন তাহলে মানে কিছু না, যিনি রোগীর ক্ষেত্রে তিলাওয়াত করা জাস্ট, সুরা সফফাতের আয়াতগুলো অথবা সুরা জিনের শুরুর আয়াতগুলো, সুরা বাকারা, আয়াতুল কুরসি, এগুলোই বারবার বারবার তিলাওয়াত করা, একই আয়াতগুলো বারবার তিলাওয়াত করা, তেমন বিশেষ কিছু না, মানে যে অনেক আপনাকে জানতে হবে বিশেষ বিষয় থাকা লাগবে,
মানে কনসিস্টেন্সির সাথে কন্টিনিউ করা এটা খুব জরুরি।
হ্যাঁ এটাই, মানে আপনি পড়তে থাকবেন বারবার পড়বেন একই আয়াত পড়বেন, সাহাবাদের ক্ষেত্রে তো ওনারা জাস্ট সুরা ফাতিহাতে রুকিয়া করছেন এরকম আছে, সুরা ফাতিহাতে রুকিয়া করছেন পাগল ভালো হয়ে গেছে, তো বুখারী শরীফের হাদিস যে
আচ্ছা
একজন পাগল বুখারী শরীফের হাদিসের মতো এটা যে একজনকে সাপে কামড়াইছিল উনি বারবার বারবার সুরা ফাতিহা পড়ছেন, থুতু নিয়ে লাগাইছেন, হাত দিয়ে নাড়িয়ে দিচ্ছেন, এভাবে পড়তে 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 তো ভালো হয়ে গেছে। আর এটা মনে হয় মুসলিম শরীফের যে একজন সাহাবি ইসলাম গ্রহণ করে অথবা ইসলাম গ্রহণ করার কিছুদিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাছ থেকে কিছু শিখিয়ে টিকে যাচ্ছিল, তখন এক কুত্রে পাশ দিয়ে যাচ্ছিল, তখন জিজ্ঞেস করছে যে আমাদের এখানে একজন পাগল আছে, একে তো সুস্থ করার জন্য আমরা সব রকম চিকিৎসা করছি কিন্তু কোনো লাভ হয় নাই, তো এক্ষেত্রে মানে কি করবো, তোমাদের তোমাদের কারো কাছে কি কোনো ভালো কিছু আছে যে তোমরা তো নবীর কাছ থেকে তোমার কিছু নিয়ে আসছো নাকি? তখন একজন সাহাবি ছিল, উনি বলছে যে আচ্ছা ঠিক আছে আমি দেখি, উনি তখন সুরা ফাতিহা পড়ছে এটাতে আসছে, তো উনি পরপর 3 দিন করছেন, এটা 3 দিন সকাল বিকাল করছেন, যে অনেকবার সুরা ফাতিহা পড়তেন, পরে থুতু নিয়ে এই রুগীকে লাগাই দিতেন অথবা থুতু দিতেন রুগীকে, এটা অনেকদিন করছেন, করার পর মানে 3 দিনের দিন সম্ভবত বলছে, 3 দিন না কয়দিনের পর সুস্থ হয়ে গেছে রুগী, তো এটা হতে পারে আর কি, মানে বারবার করা, নিয়মিত করা, অনেকবার করা, করতে থাকা এই আর কি।
আচ্ছা, তো এখন আমরা তো মোটামুটি আজকের এপিসোডের শেষের দিকে চলে আসছি, যারা সাফার করতেছে ভাই বোন তাদের ব্যাপারে আপনার কোনো নাসিহা থাকলে দিতে পারেন ইনশাল্লাহ।
তাদের ক্ষেত্রে প্রথম কথা আমি বলবো যে শয়তান থেকে বাঁচার প্রথম কাজ হচ্ছে আপনি ইচ্ছাকৃতভাবে শয়তানের কাছে যাবেন না, মানে মানুষ শয়তান থেকে দূরে থাকবেন, অর্থাৎ আপনার সমস্যা হয়েছে আপনি কবিরাজদের কাছে বা এমন তাবিজ কবজ লিখতেছে, আপনি জানেন না, জানছেন যে সে শয়তানি ইয়া করতেছে, তবুও তাদের কাছে যাবেন না, এটা শয়তান থেকে বাঁচার প্রথম কাজ হচ্ছে এটা। কারণ আপনি যদি মানে যারা খারাপভাবে ছাড়ফুঁক করে তাদের কাছে যান তাহলে রুকিয়া করতে গেলে তার আপনার উপর ইফেক্ট কম হবে, আপনার সুস্থতা আরো বেশি দিন সময় লাগবে, যদি সমস্যা শুরুতে থেকে যদি আপনি সঠিকভাবে রুকিয়া করেন তাহলে ইনশাল্লাহ বেশি দিন সময় লাগবে না। তো আপনাদের জন্য যাদের সমস্যা আছে তাদের ক্ষেত্রে প্রথম পরামর্শ হচ্ছে আপনারা অবৈধভাবে ঝাড়ফুঁক করার মানে সাময়িক সুস্থির জন্য যাবেন না, আল্লাহর কাছে সবর করেন, দোয়া করেন, আর যদি রুকিয়া করতে না পারেন জাস্ট দোয়া করেন, সাদকা করেন, সাদকা করলে রোগ ব্যাধি দূর হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের অসুস্থদের চিকিৎসা করো সাদকার মাধ্যমে, তো সাদকা করেন, দোয়া করেন, এভাবে মানে যখন তারপরে যখন সুযোগ হবে তখন রুকিয়া করবেন, বাদ বাকি এই জন্য প্রথম তাদের জন্য প্রথম পরামর্শ হচ্ছে যে যাদের কাছে যাবেন না এটা একটা। আর দ্বিতীয়ত হচ্ছে যে সবাই যারা আক্রান্ত হয়েছে তারা অথবা যারা আক্রান্ত হয়নি তারাও সবাই প্রতিদিনের মাসনুন আমলগুলো ঠিকঠাকভাবে করা, এটা সবার জন্য গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ। আর বিসমিল্লাহ বলা সব কাজে, খাওয়ার সময়, ঘরে ঢোকার সময়, বের হওয়ার সময়, সব ক্ষেত্রে বিসমিল্লাহ বলা, বিসমিল্লাহ অভ্যাস করা, তাহলে শয়তান দূরত্ব বজায় রাখবে আমাদের থেকে ইনশাল্লাহ
ইনশাল্লাহ। আচ্ছা, একটা লাস্ট একটা ইন্টারেস্টিং কোশ্চেন ছিল আশিকের বাইবেল নিয়ে, আই থিংক, রাইট?
সেটা হচ্ছে আমি কিছু ওই ডকুমেন্টারে দেখছিলাম, তো এটা নিয়ে একটু কনফিউশন লেগে গেছে যে মানে ন্যাশনাল জিওগ্রাফি বা এরকম চ্যানেল গুলোতে অনেক আগে দেখা যে মানে জিন ধরছে যে সে একজন খ্রিস্টান, তার বাবা মা খ্রিস্টান, তো রুকিয়া মানে এরকম ঝাড়ফুঁক করার জন্য এক ফাদারের কাছে নিয়ে গেছে, তো দেখে যে ফাদার তাকে এরকম জিসাসের নামে বলতেছে বা বাইবেল থেকে পড়তেছে, এরকম হয়েছে যে পড়ছে এবং দেখা গেছে সত্যি সত্যি ফল হয়েছে যে জিন ছেড়ে গেছে। আবার হাদিসও পড়লাম যে মানে ইনজিলের আয়াত দিয়ে ঝাড়ফুঁক করার ব্যাপারে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা এলাও করছে, যে এরকম কি কিছু আছে যে বাইবেল থেকে বা সোকল্ড ইনজিল থেকে কিছু পড়ে সেটা দিয়ে ঝাড়ফুঁক করা যায়, এমন কি সত্যি আছে নাকি?
শুধু মানে বাইবেল বাইবেল বা ইনজিল বা এরকম কিছু না, বরং মানে আরো একটু আরো বড় ভাবে প্রশ্ন করলে বলতে পারেন যে কুফরি কালাম দিয়ে বা মন্ত্রতন্ত্র দিয়ে ঝাড়ফুঁক করলেও কি কাজ হবে কিনা, বা এটাতে করা যায় কিনা, বা ফায়দা হয় কিনা, হলে কিভাবে হয়, কারণ এরা তো কুফরি করতেছে। এরকম ভাবে প্রশ্ন যদি করা, তাহলে বলবো যে কয়েকটা প্রশ্ন আসে এখানে। প্রথম বিষয় হচ্ছে যে শয়তান তো চায় মানুষ কুফরি করুক, সুতরাং মানে যদি একজন মুসলমান মানে কার যখন সমস্যা হবে, মুসলমান যখন সমস্যা হবে তখন সে যদি কুফরি কুফরি করে এরকম কবিরাজের কাছেই যায়, তখন মানে শয়তান সন্তুষ্ট হয়ে যে কুফরি করছে, ব্যাস সন্তুষ্ট হয়ে ছেড়ে দিলাম, এভাবে ছেড়ে দিতে পারে, এটা একটা কারণ। এ ব্যাপারে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিসও আছে যে উনি বলছেন যে মন্ত্রতন্ত্র পড়ে এগুলো তো শির্ক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে শুনছি। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু স্ত্রী বলছে যে হ্যাঁ, আমি তো অমুক ইহুদির কাছে গেছিলাম, আমার সমস্যা নিয়ে সে ঝাড়ফুঁক করে দিয়েছে, আমি ভালো হয়ে গেছি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছে যে তো সে একটা হারাম কাজ করছে, খারাপ কাজ করছে, শয়তান সন্তুষ্ট ছেড়ে দিচ্ছে, এটা একটা। আর একটা কারণ হতে পারে যে মানুষদের মধ্যে যেরকম আছে, নাসারা আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, জিনদের মধ্যেও আছে, তো জিনদের যে ইহুদি জিন, নাসারা জিন, তাদেরকে তাদের ধর্মের কথা বলে শোনাইলে স্বাভাবিকভাবে সে চলে যাবে, কারণ আমরা আমাদের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, তারা তাদের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, তারা চলে যাবে, স্বাভাবিক, এই জন্য চলে যেতে পারে। আর একটা কারণ, যে আরেকটা পন্থা হতে পারে, একটা কারণ হতে পারে এরকম যে ওই ফাদার বা কবিরাজ টুবিরা যারা করে বড় কোনো মানে আরো কোনো শয়তান আছে, আরো কোনো শয়তানের পূজা করে, মানে অন্যান্য কবিরাজদের ক্ষেত্রে যেরকম হয়, আর বড় শয়তানের পূজা করে, বড় শয়তানকে দিয়ে ছোট শয়তানকে ধরায়, তো এরকম হতে পারে। তো মানে এটা হচ্ছে বিষয়। আর আর ইয়া বলেন বাইবেল অথবা জাবুর ইঞ্জিল এগুলোর ক্ষেত্রে কিছু ধর্মীয় সিম্বল থাকে, এগুলোকে মানে স্বাভাবিকভাবে ইফেক্টিভ, জিনরাও এগুলোকে ভয় করে, যেমন সুলাইমান আলাইহিস সালামের নামকেও জিনরা ভয় করে, যদি মানে যেরকম কারো বাড়িতে যদি সমস্যা থাকে তাহলে যদি বলা হয় যে তোমাদেরকে সে সত্যের উপর, সেই ওয়াদার উপর ভিত্তি করে তোমাদেরকে চলে যেতে বলছি, সুলাইমান আলাইহিস সালামের কাছে তোমরা যে ওয়াদা করছিলে, এটা মানে পরপর কয়েকদিন বললে জোরে জোরে চিল্লে বাড়ি থেকে জিন চলে যায়, তো সুলাইমান আলাইহিস সালামের নামের প্রতি জিনরা শ্রদ্ধাশীল, বোঝা যায় যে সুলাইমান আলাইহিস সালামের কাছে তার কি ওয়াদা করছিল, কবে ওয়াদা করছিল সেটা বললে তারা চলে যায়। তো এরকম
ওয়াদাটা কি ছিল ভাই?
যাই না ভাই।
আচ্ছা আচ্ছা,
তো এখন কি ওয়াদা করছিল আল্লাহ ভালো জানে। তো সুতরাং যেহেতু তারা ওয়াদা করছে, সম্ভবত এরকম কিছু হবে যে মানুষদের কাছে অত্যাচার করবে না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে তো জিন্দা আসছিল, রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে তোমরা যেখানে মানুষ থাকে না সেখানে থাকো, যেখানে নির্জন জায়গা, দ্বীপ, বন জঙ্গল, সেখানে থাকো। তো এরকম তারা স্বাভাবিকভাবে ধর্মীয় সিম্বল টিম্বলগুলো ব্যাপারে তারা শ্রদ্ধাশীল, সেখানে এজন্য চলে যায় আর কি। আর জাদুর দিয়েও যারা মানে অন্যান্য রুকিয়াতেও কাজ হয়, এটা তো রাসূলুল্লাহ সাল্লামের হাদিস দ্বারা সাবেত, যে রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে ঝাড়ফুঁকের সমস্যা নেই যদি শির্ক থাকে, তো মানে বোঝা যাচ্ছে যে শির্কি ঝাড়ফুঁকেও কিছু ইফেক্ট হয়, কিন্তু সেগুলোতে সমস্যা আছে, এই জন্য এগুলোতে করা যাবে না আর কি। তবে এখানে একটা বড় বিষয় আমি বলি যে যারা রুকিয়া করেন, আমি মানে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাতে আমি অনেককে দেখছি যে নামাজ কালাম পড়তো না, নামাজ কালাম পড়তে ইচ্ছা হতো না, যখন সঠিকভাবে রুকিয়া করা শুরু করছে তখন তাদের নামাজ কালামের প্রতি আগ্রহ হয়েছে, দিনের ব্যাপারে আগ্রহী হয়েছে, তাদেরকে যখন দিনের কথা বলা হয়েছে তারা শুনছে, আগে যত্নবান ছিল না। আর মানে এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে যে যদি ফ্রি ঝাড়ফুঁক করা হয় অথবা তাদের কাছে যাওয়া হয়, ইভেন এরকম যেগুলো ডকুমেন্টারি, মানে আমার এক রিলেটিভের ঘটনা হচ্ছে, সে কোনো একটা ইংলিশ সিরিজ দেখছিল এক্সোরসিজম নিয়ে, তারপরে সে 3 দিন নামাজ কালাম পড়তে পারেনি, একদম স্টিল নামাজ পড়তেই পারেনি। তো এটা হচ্ছে বিষয় যে এগুলো ঝাড়ফুঁক করলে মানে এই এদের কাছে গেলে নামাজ কালামের প্রতি, দিনের প্রতি একটা অনীহা চলে আসে। এর মানে এর আর্থিক প্রভাব তো আছে, সেটা খারাপ হোক ভালো হোক সবাই তো আছে আর্থিক প্রভাব, তো এর প্রভাবে মানে খারাপ প্রভাবে দিনের প্রতি অনীহা চলে আসে, সেই জন্য এদের থেকে দূরে থাকাই উত্তম আর এর কি।
আচ্ছা, তাহলে আজকের এপিসোড আমার মনে হয় এখানে শেষ করি আপাতত, আপাতত বলছি, কারণ ইনশাল্লাহ আমার নেক্সট আব্দুল মাহমুদ ভাইকে আবার পাবো আশা করি ইনশাল্লাহ। আচ্ছা, তার আগে আব্দুল মাহমুদ ভাইয়ের যেই ফেসবুক গ্রুপ আমরা সবাই সেটা জানে, তবুও ভাইকে একটু রিকোয়েস্ট করবো। আচ্ছা, আপনাদের কোনো ওয়েবসাইট খুলছেন?
হ্যাঁ, rukiyabd.com খোলা হয়েছে, এটা আন্ডার ডেভেলপমেন্ট আছে এখনো।
আচ্ছা, অ্যাক্টিভ হচ্ছে এখন আপনাদের ফেসবুক গ্রুপটা?
ফেসবুক গ্রুপ।
আচ্ছা, ফেসবুক গ্রুপটা ঢোকার আগে মনে হয় কিছু শর্ত থাকে, প্লাস কিছু বিহেভিয়ার কন্ট্রোল করতে হবে। যারা এটা শুনছেন, আমার মনে হয় অনেকে হয়তো অলরেডি গ্রুপে আছেন, যারা নেই তাদের সমস্যার জন্য তারা ওই গ্রুপে যেতে পারেন, সমস্যা পোস্ট করলে ওখান থেকে অ্যাডমিন যারা তারা ইনশাল্লাহ আই থিঙ্ক ইয়ে করেন, অ্যান্সার দেন কি কি করতে হবে আমাদের ব্যাপারে। সো গ্রুপটার নাম হচ্ছে রুকিয়া সাপোর্ট গ্রুপ বিডি, রাইট?
রুকিয়া, বাংলায় রুকিয়া সাপোর্ট গ্রুপ, আর ইংলিশে রুকিয়া সাপোর্ট বিডি, দুটাই লেখা আছে। রুকিয়া সাপোর্ট বিডি লিখে সার্চ দিলে ইনশাআল্লাহ।
আমরা আজকের পর্বের সাথে ওই যে আপনার গ্রুপ এরিয়াটা দিয়ে দিব, লিঙ্কটা দিয়ে দিব, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। এটা থাকলো এই, আর নেক্সট এপিসোডে, নেক্সট অর্থাৎ আব্দুল মাহমুদ ভাইয়ের সাথে নেক্সট এপিসোডে ইনশাআল্লাহ আমরা আরো কিছু বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সেগুলো হচ্ছে লাইক এক্সিস্টিং যেই ওঝাগুলো আছে, লাইক যেগুলো অসৎ ডিসঅনেস্ট, এদেরকে আমরা কিভাবে চিনবো, এটা খুব জরুরি, কারণ মানুষ কিন্তু খুব ফাঁদে পড়ে এবং তারাও কিন্তু দিন দিন খুব চালাক হয়ে যাচ্ছে। তারাও কিন্তু আজকাল আর বলে না যে আমরা কুফরি কালাম দিয়ে করতেছি, আমরা কোরআন দিয়ে করতেছি, তারাও কিন্তু এরকম বলে, এই ধরনের অনেক আছে, তাই না? তো এই বিষয়টা রিকগনিশন করা খুব জরুরি যে আসলে ফেক ফেক রাখি কোনগুলো, রাইট? এটা নিয়ে ইনশাল্লাহ প্লাস আর রুকিয়ার বিষয়ে আর ডিটেল কিছু আলোচনা আমাদের করা দরকার, আমাদের টপিক আসলে অনেকগুলো বাকি রয়ে গেছে। তো আজকে এতটুকু ইনশাল্লাহ, আব্দুল মাহমুদ ভাইকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য, ইনশাল্লাহ আমরা যেন আবার আপনাকে পাই। আর আজকের আমাদের শ্রোতা ভাই বা বোন যারা আছেন তাদেরকে আবার আগের এক রিকোয়েস্ট, লাইক কমেন্ট শেয়ার করে অ্যাক্টিভ থাকবেন, আর হচ্ছে আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/themuslimglass, ওয়েবসাইট হচ্ছে www.themuslimglass.com। এখন আই থিঙ্ক লাইভ, ইনশাআল্লাহ দেখা হবে, সরি শোনা হবে নেক্সট এপিসোডে আবার। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।